امام اہل سنت رضا مجدد دین و ملت رضا پروانہ شمع رسالت رضا پروانہ شمع رسالت رضا
الحمدللہ رب العالمین والصلاۃ والسلام علی سید المرسلین اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک و اصحابک یا حبیب اللہ الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک و اصحابک یا نور اللہ مدنی چینلের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছে সৈয়দ আলা হযরত রহমাতুল্লাহি তাআলার উরুস মোবারকের এই মোবারক দিনে অনুষ্ঠান আলা হযরত রহমাতুল্লাহি তাআলার জীবন ও কর্ম এই অনুষ্ঠান নিয়ে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি এবং আজকের এই পর্বেও আমরা চমৎকার একটি বিষয় রেখেছি যার মধ্যে আলা হযরত রহমাতুল্লাহি তাআলার জীবনের কিছু দিক নিয়ে আমরা আলোচনা করার সুযোগ হবে আমাদের। নবী রহমত শাফি উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির উপর দশ বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলা হযরত রহমাতুল্লাহি তাআলাই ওই মহান ব্যক্তি যার ইলমের ব্যাপারে দিনী মহলে যখনই কারো আলোচনা করা হয় কার কেমন ইলিম ছিল, তো সর্বপ্রথম এই বর্তমান জমানায় সাইয়েদি আলা হযরত রহমাতুল্লাহি তাআলার আলোচনায় সর্বপ্রথম মানুষ করে থাকেন। যদি কোনো বক্তা কোনো আলিমে দিন মঞ্চে বয়ান করার জন্য ওঠেন, তার বয়ানে সাইয়েদি আলা হযরত রহমাতুল্লাহি তাআলার নাম অথবা কিতাব থাকবেই, অর্থাৎ সে আলেম যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করে। এরপরে আমরা যদি দেখি, যদি বর্তমান সময় ফতোয়ার জগতে যদি আমরা এমন কোনো কঠিন মাসলা মাসাইলের সম্মুখীন হই, তবে সর্বপ্রথম আমাদের ধ্যান ধারণা চিন্তাভাবনা সাইয়েদি আলা হযরত রহমাতুল্লাহি তাআলার লেখার কিতাবের দিকে যায়। আলা হযরত মানি হলো ইলিমের দরিয়া, আলা হযরত মানি হলো ইশকের দরিয়া, আর আলা হযরত মানি হলো কিতাবের দরিয়া। যেদিক থেকে আপনি দেখেন, সাইয়েদি আলা হযরত রহমাতুল্লাহি তাআলার যেমন ছিল জ্ঞান, তেমনি তিনি লিখেছেন আমাদের জন্য, আর ওই সকল জ্ঞান অনুযায়ী তার আমলও তেমনই ছিল। যখনই কোনো ব্যক্তি তাকে প্রশ্ন করেছেন, যদিও সেটা সহজ প্রশ্ন হোক অথবা কঠিন, প্রায় সময় দেখা যায় সেই প্রশ্নকে কেন্দ্র করে সাইয়েদি আলা হযরত রহমাতুল্লাহি তাআলার হয়তো বা লিখিত রিসালা না হয়তো লিখিত কিতাব রয়েছে। আবার এমনও আছে কোনো কোনো বিষয়ের উপরে, অর্থাৎ কোনো কোনো প্রশ্নের উপরে, কোনো কোনো বিষয়ের উপরে আলা হযরত রহমাতুল্লাহি তাআলাই একের অধিক 4, 5, 10, 20 কিতাবও লিখে দিয়েছেন। যেমন ফতোয়া রেজাবিয়া শরীফের আলোচনা গতকালকেও কিছু করেছিলাম, এই ফতোয়া রেজাবিয়া শরীফের খণ্ড যদি দেখি আমরা, তবে 30 খণ্ডে বিভক্ত। এভাবে করে আরও অসংখ্য কিতাব আলা হযরত রহমাতুল্লাহি তাআলা লিখেছেন, যা একের অধিক খণ্ড রয়েছে, অধিক কিতাব রয়েছে। আলা হযরত রহমাতুল্লাহি তাআলার তিনি যেমন ছিলেন ইলমের অধিকারী, তেমনি ইলম অনুযায়ী আমল তার এমনই ছিল। আর ইশকে রসুলের কথা যখন বলি, ইশকে রসুলের কথা যখন আসে, তার ইলম কেমন ছিল, তার ইলমে দিনের চর্চা কেমন ছিল, তার শেরগুলো যখন আমরা পড়ি, তার নাতের বইগুলো যখন আমরা দেখি বা নাতখা যখন তার কালামগুলো শোনায়, তখন বুঝি আলা হযরত রহমাতুল্লাহি তাআলার ইশকের অবস্থা কেমন ছিল। আর তার পুরোটা জীবনই এই ইশকে রসুলের ঢেউয়ের মধ্যে, দরিয়ার মধ্যে, সাগরের মধ্যে তিনি অতিবাহিত করেছেন। আজকের বিষয় দর্শক শ্রোতা আমরা রেখেছি জ্ঞান অনুযায়ী আমল। সাইয়েদি আলা হযরত রহমাতুল্লাহি তাআলার জ্ঞান কেমন ছিল, সেই জ্ঞান অনুযায়ী তিনি আমল কেমন করেছেন, আমাদের জ্ঞান কেমন আছে, আমরা জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করি, এটাও একবার ভাবার বিষয়। আল্লাহ চাই আজকে ইনশাআল্লাহ তাবারক তাআলা কিছু পুরানো মানুষের নতুন মুখ আমাদের সাথে রয়েছেন। একদিকে সুলাইমান মাদানী ভাই, এরপরে আমার আরমান আত্তারি ভাই, পুরানো মুখ কিন্তু নতুন করে আল্লাহ তাআলার দয়াল আজকে স্টুডিওতে, মনোয়ার মাদানী ভাই আজকের অনুষ্ঠানে। ফয়জ ও বরকত কে না চায় আলা হযরত রহমাতুল্লাহি তাআলার ফয়জ ও বরকত অর্জন করতে। আর এই অনুষ্ঠানে আসা, আলা হযরত রহমাতুল্লাহি তাআলার জীবনীর কয়েকটা দিক নিয়ে আলোচনা করতে পারা, তার জীবনী নিয়ে কথা বলতে পারা, এটা ফয়জ ও বরকত অর্জন করার এক মাধ্যম রয়েছে। সুলাইমান ভাই থেকে আলোচনা শুরু করতে চাই। হুজুর, আজকের বিষয় জ্ঞান অনুযায়ী আমল। আলা হযরত রহমাতুল্লাহি তাআলার কেমন ব্যক্তিত্ব ছিলেন, কেমন শখসিয়াত ছিলেন, কেমন জ্ঞানের অধিকারী ছিলেন, হজ বলেন, উমরা বলেন, বিয়ে বলেন, এরপরে আপনার মাসলা মাসাইলের দিক দিয়ে বলেন, অর্থ বলেন, সূর্য চন্দ্র বলেন, যা বলেন না কেন, আলা হযরত রহমাতুল্লাহি তাআলা প্রত্যেকটা দিক দিয়ে যেমনিভাবে তার কিতাব, তেমনিভাবে তার ইলিমের প্রচার প্রসার আমরা শুনি। আরমান ভাই, প্রায় সময় আমরা দেখি যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ব্যাপারে কেউ বলেন তিনি 1500 কিতাব লিখে গেছেন। তো অল্প ইলেম এমনটা ছিল না কি 1500 কিতাব কোনো মূর্খ ব্যক্তি লিখেছেন, ইলেমের অধিকারী ছিলেন তাই তো 1500 কিতাব লিখেছেন। আচ্ছা, যদি 1500 কিতাব লিখতে হয় তাকে সময়ের ব্যাপার, তাকে দিনের ব্যাপার, টাইমের ব্যাপার কত কিছু রয়েছে এর মধ্যে। প্রায় সময় আমরা একটা আলোচনা করি আলা হযরতকে নিয়ে, বিশেষ করে তার এক মুরিদ তাকে বলেছিলেন যে আপনি হায়াতে থাকা অবস্থায় যদি কোরআনের তর্জমা করে যেতেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বলেন এর আগেই এত কাজ আমি নিয়ে নিয়েছি, এই কাজটা করার মতন সময় আমার কাছে। তারপর তার মুরিদ বলেন হুজুর একটু হেসান করেন আমাদের উপরে, একটু লেখেন, একটু বলেন। তো তিনি বললেন আমার কাইলুল্লার সময় যেটা সেখান থেকে আমি তোমাকে টাইম দিতে পারি, আমি বলবো তুমি লেখবে। এভাবেই সম্ভবত ঘটনাটা এসেছে এবং এটাই হয়েছে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাই তর্জমা বলেছেন আর তার মুরিদ সেটা লিপিবদ্ধ করেছেন, আর সেটাই আমরা পেয়েছি কাঞ্জুল ইমান নামে। তো কেমন জ্ঞানের অধিকারী হলে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাই 1500 কিতাব। এবার বলা হয় কি কিছু দুর্ঘটনা ঘটেছে, বন্যার পানিতে তার কিছু কিতাব ভেসে গেছে, তো এরপরও যা আমাদের কাছে বা ওলামায়ে কেরাম পেয়েছেন তাও প্রায় 1500-এরও অধিক বলেছেন। ইলিম জ্ঞান অনুযায়ী আমল যে টপিক রেখেছি, যদি কিছু আলোচনা শুরুতে, এরপর সালমানের কাছে আসবো ইনশাআল্লাহ।
আলা হযরত ইলিমের সাগর
জি
আল্লাহ তাআলা তাকে দান করেছে। আর আপনি যে কনজুল ইমানের ব্যাপারে বলছিলেন না,
হ্যাঁ হ্যাঁ,
তো ওনার মুরিদ তো নাকি লিখা ওনার বাবা, আর একজন মুরিদ বলেন যেটা আপনি বললেন কে হুজুর যদি একটু অনুবাদ হয়ে যেত তো ভালো হতো। ঠিক আছে, তো আমার কাছে তো সময় নেই। হুজুর আপনি ওই যে ক্যালুলার সময় বা খাওয়ার সময়,
জি জি,
এই যে খাওয়ার সময় যে সময়টা থাকে, তো এই সময়টা যদি একটু সময় দিতেন বা আমি লিখে নিতাম, ঠিক আছে। তাহলে তো মুরিদ যে আছে উনিও বড় আলিমে দিন ছিলেন,
জি জি জি,
তো উনি আয়াতে কারিমা বলতেন আর ইনি ট্রান্সলেট করতেন। তো সময় তো ছিল না, ওই খাবারের সময়টা, ওই টেবিলে বা ওই যে আরামের সময়, তো ওই সময় সংক্ষিপ্ত সময় পুরো কনজুল ইমান লিখে দিলেন। আর আলহামদুলিল্লাহ আজ্জাল, এখানে যারা দর্শক আছে তারা শুনছে এবং আপনারাও আছেন এখানে, আমি আলহামদুলিল্লাহ আজ্জাল পড়ার সৌভাগ্য অর্জন করেছি, এখনো করছি আলহামদুলিল্লাহ। আর অন্যান্য আমি পড়েছি, অনুবাদগুলো আমি পড়েছি, কিন্তু আলা হযরতের যে অনুবাদ, খোদার কসম করে বলছি, ইনার মতো অনুবাদ আমি অন্যান্য থেকে মিলিয়ে দেখেছি, ইনার মতো অনুবাদ আর পাইনি।
রাইট রাইট রাইট,
আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এত আচ্ছা, ইনার অনুবাদও ছিল ইশকে মুস্তফার মধ্যে ডুবে, একেবারে ইশকে মুস্তফার মধ্যে ডুবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
একজন অনুবাদ, অনেক অনুবাদ করেছে এবং অনুবাদের মধ্যেও অনেক মানে দিল মানে অন্তর একেবারে ফেটে যায় অনুবাদগুলো পড়ে, অনেকগুলো ভুল। কিন্তু আলা হযরতকে লিখে একজন মানে বলতেও চাচ্ছি আবার বলতেও পারছি না, আলা হযরত লিখেছেন কে এখনও তোমাদের গাজীদের পরীক্ষা নেননি, আর অন্যান্যরা এর পুরো উল্টোটাই করেছে কি আল্লাহ এখনো দেখেনি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে যখন আয়াতে কারিমা নাজিল হয়েছে, তখন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান নিয়ে এত সুন্দরভাবে, যেমন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তো এটার অনুবাদ অনেকেই করেছে, কিন্তু ইনি কনজুল ইমানে কি করেছে, ইনি করেছে কি এ মাহবুব, হ্যাঁ, কে আপনাকে আল্লাহ তাআলা নিজের প্রেমে আত্মহারা পেয়েছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আচ্ছা, কনজুল ইমান তো আমি বলবো কি প্রত্যেকের বাড়িতে থাকা
উচিত একদম।
আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলে যখন হজে গেলেন, তো কেউ জিজ্ঞেস করলো কি আপনি নাকি ইলমে গায়বের কথা বলেন আপনি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়ব আছে, এই বিষয়ে আপনি নাকি দলিল দিয়ে থাকেন। তো তিনি তো হজ করতে গিয়েছিলেন, না কোনো ডকুমেন্ট, না কোনো কিতাব, না কোনো রেফারেন্স, কোনো কিছু নিয়ে যাননি। তো ঠিক আছে, তাহলে আমাকে একটু সময় দাও। উলামা কেরাম লিখেছেন কিতাবের মধ্যে এসেছে কি কয়েক ঘন্টার মধ্যে তিনি 500 পেজের পুরো ইলমে গায়বের উপরে
কিতাব লিখে দিয়েছেন,
কিতাব লিখে দিয়েছেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলের যে ইলিম, আর আজকে তো মাশাআল্লাহ ইলিম অনুযায়ী আমলের কথা হয়েছে, একটা আমি এখানে চমৎকার একটা কথা বলতে চাইবো। আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলে কে কেউ দাওয়াত দিল, তিনি অন্য শহরে গেলেন, তো জুমার সময় হয়ে গিয়েছিল, তো জুমা তিনি পড়াবেন। তো যখন দ্বিতীয় যখন আজান হবে, তো কেউ জিজ্ঞেস করলো হুজুর হাম আজান কহাঁ দে, আপকে সামনে খড়ে হোকর দেন ইয়া দরওয়াজে কে পাস, ক্যা ফরমাতে হ্যাঁ। তো আল্লাহ রহমতুল্লাহ তাহলে বললেন তুমি দরজার কাছে দাঁড়িয়ে আজান দাও। তো একজন ওখানে অনেক লোক ছিল, তো বললো কি আমরা 40 বছর ধরে এভাবে আজান দিচ্ছি ইমামের সামনে দাঁড়িয়ে, হ্যাঁ দ্বিতীয় আজান দিচ্ছি জুমার, আর আপনি বলছেন কি দরজাতে দাঁড়িয়ে, তো একটা কেমন একটা সৃষ্টি হয়ে যাবে না, একটা কেমন মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। তো অনেকে হাসিদিন ছিল, কিছু হাসিদিন ছিল, হাসাদ করত। তার ওই সময় তো মানে ইংরেজদের ইয়ে ছিল, হ্যাঁ ওখানে
আরো অনেক আকিদার পোষণকারী লোক, হ্যাঁ
তো তারা কাছারিতে গিয়ে নালিশ করে দিল, কেস করে দিল আল্লাহ হাজরত নামে। তো আল্লাহ হাজরত রহমতুল্লাহি তাআলা তো কাছারিতে কখনো যাননি, নিজের লাইফে কখনো কাছারিতে যাননি। অনেক আচ্ছা, ওনারা কিন্তু জমিদার ছিলেন, ওনারা জমিদার ছিলেন, অনেক টাকাওয়ালা ছিলেন, অনেক টাকাওয়ালা ছিলেন, অনেক জমি জমি জায়গা ছিল, তো অনেকে দখল করে নিত। তো তিনি কখনো কেস করতে তিনি যাননি, কখনো যাননি, আর না কাছারিতে তিনি কখনো উপস্থিত হয়েছেন। তো এখন ডেট আসলো কি অমুক ডেটে যেতে হবে, আর আল্লাহ হাজরত তো যাবেন না, তো যে দারওয়ান থাকে না ওখানে ডাকে, হ্যাঁ কে আরমান বিন বদরুজ্জামান কই হাজির হও, হ্যাঁ তো আল্লাহ হাজরতের কিন্তু ও মুরিদ ছিল।
আচ্ছা,
বলে হুজুর আব ক্যা হোগা, আপ তো আনা পড়েগা, আপ তো কেস করে দিয়া, উনি কেস করে দিয়েছে, আপনাকে আসতে হবে। তো মুরিদ ছিল, উনাকে কিছু শিখাই দিলেন, ঠিক আছে আমি আসবো না, যখন আমাকে ডাকা হবে, আমি তো থাকবো না ওখানে কাছারিতে, আমাকে যখন ডাকা হবে তো যেখানে জজ বসে সেখান থেকে তুমি ডাকবে, শিখাই দিলে। অনেকে তো বাইরে থেকে ডাকে না, গেটে গিয়ে ডাকে। ওকে ঠিক আছে, তো দেখছে আল্লাহ হাজত নাই, আল্লাহ হাজত নাই, আসলো না আসলো না আসলো না, মানে হারে গেছে। তো জজ বলো কি ডাকো, তো জজ এখানে বসে আছে, এখান থেকেই
ডাকছে
ডাকছে আল্লাহ হাজরত উপস্থিত হও। তো জজ বলতেছে উনি কি এখানে আছে, তোমার কথা শুনবে, বাইরে গিয়ে ডাক দাও, বাইরে গিয়ে
ডাকো,
ডাক দাও। তো বলে হুজুর উনি তো এটাতে বুঝাতে চেয়েছে, উনি উনি সব এখানে সবাই উপস্থিত আছে, সবাই দেখতেছে এখানে নাই, সবাই জানে কি এখানে
নেই,
তো এখানে ডাকার কি প্রয়োজন। উনি তো এটাই বুঝাতে চেয়েছে কি জুমার যে আজ জুমার যে নামাজ হবে, দ্বিতীয় যে আজান হবে, তো দ্বিতীয় আজান যারা নামাজ পড়তে এসেছে তারা তো এসেইছে, কিন্তু যারা আসেনি তারা
ডাকতে হবে, তাদেরকে
তাদেরকে ডাকতে হবে,
রাইট রাইট রাইট,
তাদেরকে ডাকতে হবে। এই জন্য উনি বলেছে কি বাইরে থেকে আজান দিতে,
আজান বাইরে দাও, যেন তোমার আওয়াজটা বাইরের মানুষ পর্যন্ত পৌঁছে যায়,
পৌঁছে যায় আর তারা চলে আসে।
আল্লাহ সুবহানাল্লাহ।
তো জজ সাহেব বললেন মলি সাহেবকে, হযরতকে
আসতে হবে না,
আসতে হবে না, উনাকে কষ্ট দেওয়ার দরকার নেই, উনাকে বলো কে উনি বাড়িতে থাকতে, উনার হকে এটা ফয়সালা হয়ে গেল। তো আল্লাহ হযরত রহমাতুল্লাহি তাআলার ইলম আমার বুঝানোর,
সুবহানাল্লাহ, অনেক অনেক ঘটনা তেমন আছে আল্লাহ হযরতের, যে তিনি এইভাবে আপনি যে এখন বলছেন না, এই ঘটনা এমন এই ধরনের ঘটনা অসংখ্য আছে, যে আল্লাহ হযরত রহমাতুল্লাহি তাআলা মানুষকে সাধারণ মানুষকে এভাবে বুঝিয়েছেন যে প্র্যাকটিক্যাল বুঝালে মানুষ তাড়াতাড়ি বুঝে যাবে, এবং এভাবে মানুষদেরকে বুঝিয়েছেন। কেমন ছিল ইলিমের অধিকারী? হয়তো আমরা প্রতি বছর এই দিনগুলোতে সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ইলিমের কথা, জ্ঞানের কথাগুলো আলোচনা করি, ফয়জ ও বরকত অর্জন করার জন্য সর্বসাধারণের কাছে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার সেই জ্ঞান, সেই কিতাব, সেই চর্চা পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক বরকত দান করুক। জুনায়েদ ভাই আমাদের সাথে আছেন, একটি কালাম শুনবো, সালমান ভাই তো আসেনি, শুনবো সালমান ভাই থেকে ইনশাআল্লাহ তাবারক তাআলা। জুনায়েদ ভাই একটি কালাম আমাদেরকে শোনান।
সল্লি আলা রাসূলিনা, সল্লি আলা হাবিবিনা, সল্লি আলা মুহাম্মাদিন, সল্লি আলা নবীনা, সল্লি আলা হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তারে সিজন আসমান জমিন গ্রহ তারা, জমিন গ্রহ প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তারে সৃজন আসমান জমিন গ্রহ তারা
আমার উপর ও হে খোদা
ফুলসিরাতে করিয়া তাকে পার ছেড়ে দিয়া না আমাকে আমি দিশে হারা ছেড়ে দিয়া না আমাকে আমি দিশে তুমি সৃষ্টির সেরা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তারে সৃজন আসমান জমিন গ্রহ তারা
সুবহানাল্লাহ সাইয়েদ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা যে কালামগুলো রয়েছে, যে নাদগুলো রয়েছে, যে শেরগুলো রয়েছে, পংক্তিগুলো রয়েছে, ব্যাখ্যাকারকরা বলেন তার প্রত্যেকটা পংক্তি কোরআন ও হাদিস মোতাবেক। কোনো পংক্তির মধ্যে কোনো আয়াতে কারিমা পাবেন, কোনো পংক্তির মধ্যে হাদিসে মোবারাকা পাবেন। এমনভাবে আলা হযরত ইশকের দরিয়ায় ডুব দিয়ে নাতে রসুল আল্লাহ রসুলের সামনে লিখেছেন।
এই হাদিস থেকে আল্লাহ হযরত লিখেছেন কি নেমাতে বাঁটতা, বাটার জন্য, তকসিম করার জন্য, নেমাতে বাঁটতা জি সমত ও জি শান গয়া, যেখানে যেখানে গিয়েছে, সাথ হি মুনশিয়ে রহমত কা কলম দান গয়া, রহমত কা কলম দান যেটা লিখে জিজ্ঞাসা করছে হুজুর কাকে কত দিতে হবে বলে দিন, লিখে নি আলা হযরত যেটা আপনি বললেন
জি এমনি
কি লিখেছে আলা হযরত, নেমাতে বাঁটতা জি সমতে ও জি শান গয়া, সাথ হি মুনশিয়ে রহমত কা কলম দান গয়া, নেমতে বাঁটতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কুঞ্জি
জি
দুই জাহানের কুঞ্জি, খাজানার কুঞ্জি, সম্পদ যা আল্লাহ তাআলা তার হাবিবকে দান করে দিয়েছে, কাকে কত দিতে হবে, কি দিতে হবে,
এটাই আল্লাহ হযরত তার কালামের মাধ্যমে, পংক্তির মাধ্যমে।
কারণ আপনি বলেছেন যে আল্লাহ হযরত যত লাইন লিখেছেন
কোরআন হাদিস থেকে, কোরআন ছাড়া নেই, একটা হয় না বানোয়াট নিজের থেকে বানিয়ে আল্লাহ হযরত সেটা করেননি, কোরআন ও হাদিস থেকে বাস লিখেছেন আল্লাহ হযরতের জ্ঞান।
আল্লাহ ঠান্ডা ঠান্ডা মিঠা মিঠা পিতে হাম হ্যাঁ পিলাতে ইয়ে
আল্লাহ,
যেদিন কিয়ামত কায়েম হবে, হ্যাঁ আল্লাহ লিখেছেন, হ্যাঁ হাদিস আছে কি যেদিন কিয়ামত কায়েম হবে পিপাসার কারণে মানুষের জিবাটা বুকে সে ঝুলবে, হ্যাঁ তো সেদিন আমার নবী শফিক নবী মেহরবান নবী উম্মতিকে ধরে ধরে নিজের হাত দিয়ে হওজে কাউসারের ঠান্ডা ঠান্ডা মিঠা মিঠা শরবত জাম পান করাবে, আর একবার যখন পান করে নিবে কিয়ামতের ভয় ভীতি কষ্ট সব চলে
যাবে। সুবহানাল্লাহ, আলোচনা হচ্ছে জ্ঞান অনুযায়ী আমল। আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা কেমন জ্ঞানের অধিকারী ছিলেন, তার যদি কিতাব উঠাই আমরা তো শুরুতে তো খুতবা তাই না, সালাম শুরুতে খুতবা, খুতবাও যে তার আছে না, এক কিতাবের পরিচয় দেয় খুতবাতে। আল্লাহ হযরত খুতবা লিখেছেন প্রথমে আল্লাহ তাবারক তাআলা প্রশংসা, এরপরে যে শব্দগুলো এনেছেন সাহাবা একরামের প্রশংসা, একদিকে সাহাবা একরামের নাম আর একদিকে খুতবার মর্যাদাও তিনি রেখেছেন। সাহাবা একরামের পর এসেছে মাজহাবের ইমামগণের পরিচয়, মাজহাবের ইমামগণের পরিচয় আসে এবং খুতবার যে মর্যাদা সেটাও তিনি এখানে বজায় রেখেছেন। ওই খুতবা যদি কোনো আলিম পড়ে এবং যদি সে আকিদায় আহলে সুন্নাত হয় তবে সে বুঝে যাবে যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা কেমন জ্ঞানের অধিকারী ছিলেন, শুধু খুতবা পড়েই সে বুঝে যাবে। সালামান ভাই যদি কিছু আলোচনা শোনাতে।
আল্লাহু আকবার, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন ইলিম অনুযায়ী আমল ছিল, ইলিম অনুযায়ী আমলের একটা বিষয় হচ্ছে পৃথিবীর সমস্ত ইলিম একত্রিত করলেও আপনি এটার যেটা নতিজা বের হবে না সেটা হচ্ছে আমার রসুলের মহাব্বত এবং
ভালোবাসা।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। এই আয়াতে মুবারাকার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করলেন যে আল্লাহ তাআলার রাসূল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর বললেন যে তার সাথী যারা আছেন সাথীরা সাহাবাই
সাহাবাইকরাম,
সাহাবাইকরামদের একটা সিফত বললেন যে রুহামাউ বাইনাহুম, তারা একে অপরের প্রতি মহাব্বত এবং নরম দিল হবে, সহানুভূতিশীল হবে। আর বড় বলেন আশিদ্দা ও আলাল কুফফার। আপনি যদি এটা তারতিব দেখেন না, সর্বপ্রথম হচ্ছে আশিদ্দা ও আলাল কুফফারকে নিয়ে আসছে, যে যারা অমুসলিম কাফির রয়েছে তাদের উপরে সাহাবায়ে কেরাম আমরা কেমন কঠোর ছিলেন, হ্যাঁ শিদ্দাত ছিলেন। আপনি আলা হযরতের জীবনীকে দেখেন, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন আশিক রসুলের ব্যাপারে আসে, আলে রসুলের ব্যাপারে আসে, কত নরম, কত মহাব্বত। আবার যখন অপর দিকে যান গুস্তাকে রসুলের ব্যাপারে আসে, তখন আলা হযরত তো এমন ভাবে লিখেন যে মনে হচ্ছে বাম হাতে লিখেন, আবার মনে হচ্ছে যেন তাদের গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে কলমের লিখনের মাধ্যমে। আবার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা কেমন ছিলেন আপনি অবাক হবেন, যে একবার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা গিয়েছেন একজন উরুসের মাহফিলে। আচ্ছা কার উরুসে? ইনি ছিলেন মুহিব্বে রাসূল, যাকে যার পরিচয় বা যাকে আব্দুল কাদির রহমতুল্লাহি তাআলা আলাইহি, ওনার উরুসে গেলেন, গিয়ে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি দাঁড়ালেন, বয়ান করবেন, সূরা দোহা এর বয়ান শুরু করলেন, সকাল 9টা থেকে শুরু করলেন, করতে 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 বিকাল 3টা পর্যন্ত, টানা 6 ঘন্টা আমার আলা হযরত সূরা দোহার শুধু তাফসীর বর্ণনা করেছে। আচ্ছা তাফসীর করে 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 আলা হযরত বলতেছে, আমি এই সূরা দোহার কয়েকটা আয়াতের তাফসীর যে লিখেছি না, আমার কাছে আছে, আমি 600 পেজ নিয়ে এসেছি, 600 পেজে সূরা দোহার মাত্র কয়েকটা আয়াতের তাফসীর লিখেছি, পুরো যে তাফসীর করবো এটা সমগ্র কোথায়, কোরআন শরীফের পুরো তাফসীর যদি আমি লিখতে যাই। আলা হযরত রহমতুল্লাহি তাআলার জ্ঞান ছিল এরকম,
কেমন পরিসরের,
কেমন পরিসরের জ্ঞান ছিল আপনি যদি চিন্তা করেন। আমার আকা আলা হযরত রহমতুল্লাহি তাআলা শুধু এটা ছিল না, আবার মহাব্বত দেখেন আলা হযরত রহমতুল্লাহি তাআলা কেমন ইলিম অনুযায়ী আমল করতেন, কেমন আদব ছিল। তো বলা হয় আলা হযরত যখন হাদিসের দরজ দিতেন, হাদিসের দরসের সম্মানার্থে দাঁড়িয়ে দরস, এবং ছাত্র যারা ছিল তলাবাই কেরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দরস শ্রবণ করত, এবং ওই জমানার মুহাদ্দিস যিনি, ইনি আমার আলা হযরতকে তখন টাইটেল দিয়েছেন, যেটাকে বলে উপাধি দিয়েছেন, আমিরুল মুমিনিন ফিল হাদিস। হ্যাঁ হাদিসের ক্ষেত্রে আলা হযরত রহমতুল্লাহি তাআলার এই অবস্থা। আপনি যদি দেখেন আলা হযরত রহমতুল্লাহি তাআলার কেমন সুন্নতের উপরে পাবন্দ ছিলেন, কেমন সুন্নত পালন করতেন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনীর ব্যাপারে এসেছেন, আমরা তো মসজিদে যাই জাকির ভাই, আমরা যাওয়ার ক্ষেত্রে কি করি, প্রথম কোন পা দিয়ে যাই, ডান পা দিয়ে, বের হওয়ার সময় বাম পা দিয়ে। আর আমার আকা আলা হযরত কি করতেন জানেন, যখন মসজিদে যেতেন, মসজিদের যে কাতার আছে না, কাতার দেওয়া, প্রত্যেক কাতারে কাতারে ডান পা দিয়ে প্রবেশ করতেন। আচ্ছা বের হওয়ার সময়ও প্রত্যেকটা এই আপনার কাতারের যে লাইন আছে এগুলোতে বাম পা দিয়ে দিয়ে আলা হযরত বের হয়েছেন, মানে কেমন সুন্নতের উপর আমল।
সুবহানাল্লাহ,
আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন আমিলদার ছিলেন আপনি যদি চিন্তা করেন। একবার আলা হযরত যেই এলাকাতে ছিলেন, আলা হযরতের জীবনের শেষ বয়সে, আমাদের এটা আমাদের জন্য শিক্ষা, আমরা যারা আলহামদুলিল্লাহ কিছু পড়ার সৌভাগ্য হয়, কি শিখেছি। হ্যাঁ তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেই এলাকাতে থাকতেন, ওই এলাকায় আলা হযরতের শেষ বয়সে খুব গরম ছিল, তীব্র গরমের কারণে অবস্থা এমন ছিল যে রোজা যেটা এত তীব্র গরম ছিল, আজ আলা হযরত রহমতুল্লাহি তাআলা ওইখানে ওই অবস্থাতে আলা হযরতের উপর তখন ফরজ হওয়ার বরাবর ছিল না। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা চিন্তা করলেন, আমি যদি এখান থেকে একটু দূরে পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়ে যাই, তাহলে পাহাড়ের মধ্যে একটু শীতলতা আছে, তাহলে আমি এখানে না থেকে আমি পাহাড়ে চলে যাই। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলার জীবনীতে এসেছে আলা হযরত ওই এলাকা থেকে বের হয়ে ওই পাহাড়ে গেলেন, গিয়ে তারপরে পবিত্র রমজানুল মুবারকের ফরজিয়তের যে রোজাগুলো ওই স্থানে থেকে তারপরে রোজাগুলো আদায় করেছে।
আল্লাহ
সুবহানাল্লাহ, ইলিম অনুযায়ী আমল। আলা হযরত, আলা হযরতের ছোট অবস্থায় যদি আপনি দেখেন, যারা আল্লাহর ওলি, আল্লাহ যাদেরকে কবুল করেছেন, কেমন মাদারজাত ওলি ছিলেন আমার আকা আলা হযরত। আলা হযরত রহমতুল্লাহি তাআলা ছোট অবস্থায় জ্যামিতিকে সমাধান করছিলেন, জ্যামিতির অঙ্ক যখন সমাধান করছে, আলা হযরতের আব্বা জান মুফতি নকিয়া আলী খান রহমতুল্লাহি তাআলা আলী জিজ্ঞেস করলেন, বাবা তুমি কী করছো? বললেন, আমি একটি জ্যামিতি এর অঙ্ক সমাধান করছি। এনার আব্বা জান বললেন যে তুমি, যার সারাংশ যে তুমি দিনের জ্ঞান অর্জন করো, এটা ছেড়ে দাও। আচ্ছা যদি দিনের জ্ঞানের অর্জনে লেগে যাও, আমার রসুলের কদমের বরকতে, আল্লাহ রসুলের দয়াই, দুনিয়ার সমস্ত জ্ঞান তুমি অর্জন করতে পারো। এই একটা নসিহত আমার আলা হযরতকে করা হয়েছে ছোট অবস্থায়। আর ওই অবস্থায় আলা হযরত কেমন
আমলদার ছিলেন, আলা হযরত তখন থেকে দুনিয়ার জ্ঞানকে ছেড়ে দিয়েছেন, হায় হায় সুবহানাল্লাহ, দ্বীনের জ্ঞান অর্জনের জন্য লেগে পড়েছেন,
সুবহানাল্লাহ,
আর এমন ভাবে জ্ঞান অর্জন করেছেন,
এমন জ্ঞান অর্জন করেছেন আজ দুনিয়া চর্চা করতে বাধ্য আলা হযরতকে, তাই না?
আলা হযরত তোমরা
শানমান আলা হযরতে আর কি যে শানমান আলা হযরতে গাউসে পাকের নাম তারা তিনি যে শানমান আলা হযরতে গে নমারিফত ছিলেন সাগর শরণ শক্তি ছিল অতি পখর হকের পথে ছিল জার সফতুয়া
চল্লিশ থেকে ৪৫ দিন পর্যন্ত আলা হযরত ২৪ ঘন্টায় শুধু এক চুমুক পানি খেয়েছেন।
ও
হ্যাঁ, এইভাবে ৪০ থেকে ৪৫ দিন পর্যন্ত ছিল। আচ্ছা, যিনি লিখেছেন এই কথাটা, ইনি বললেন যে আমি আলা হযরতকে দেখেছি, আলা হযরতের লিখনি, আলা হযরতের তাদ্রিস, আলা হযরতের ক্লাস, আলা হযরতের মানুষের দিনের দাওয়াত দেওয়া প্রত্যেকটা কাজ, আলা হযরতের নামাজ, আলা হযরতের প্রত্যেকটা নফল ইবাদত, অন্যান্য দিনে যেভাবে আলা হযরত করেছেন, এই ৪০ থেকে ৪৫ দিনও আলা হযরতের খিদমত ইবাদত এইভাবে সেম ভাবে চালিয়ে
গেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
এটাই বলেছেন।
অনেক সময় অতিবাহিত হয়ে গেল আমাদের আলোচনা কালামের মাধ্যমে, জ্ঞান অনুযায়ী আমল আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলার এক চমৎকার দিক, কিন্তু যদি কিছু আলোচনা শোনাতেন আমাদেরকে।
বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক কবুল করুক আমাদের আলোচনাকে, আমাদের আশাকে, বসাকে,
আমিন আমিন।
আর আমরা দাওয়াত ইসলামীতে যারা আছি তারা এটা বিশ্বাস করি
জি
যে এই বরকতপূর্ণ আলোচনার মাধ্যমে হতে পারে আমাদের নাজাতের উসিলা হয়ে যেতে পারে।
রাইট রাইট রাইট।
ছোটবেলায় একটা গজল শুনেছিলাম, যদি পিঁপড়া চাহে দেখতে পাহাড় সাধ্য কি তার।
আচ্ছা,
তো এই লাইনটা বলার উদ্দেশ্য হলো যে পিপিলিকা পিঁপড়া আমরা যেটাই বলি খুবই ক্ষুদ্র,
ক্ষুদ্র,
খুবই নগণ্য, খুবই দুর্বল। হ্যাঁ, যার হাত পা তো, যাদের একটু দৃষ্টিতে প্রখরতা আছে তারাও তো দেখবে, দেখা যাবে না। এবং সে যদি পাহাড় দেখতে চায়, পাহাড় সম্পর্কে অনুমান করতে চায়, তাহলে কি এটা সাধ্য রয়েছে তার? নাই। তো আমরা যে মহান ব্যক্তিত্বের আলোচনা করতে এখানে বসেছি, ব্যক্তিগতভাবে আমার বিষয়টা বলে যে এটা আমাদের সাধ্য নাই, আমাদের যোগ্যতা নাই, আমার যোগ্যতা নেই, এটা প্রথম কথা। কারণ সমুদ্র নিয়ে আলোচনা করার কার যোগ্যতা আছে? যে সমুদ্রের অতল গহ্বরে ডুব দিতে পারে, যে সমুদ্র নিয়ে স্টাডি করা, অনেক বিষয় আছে। তো আমরা অতি নগণ্য, এটা দর্শকদের উদ্দেশ্যে বলা, এটা বিনয় বলেন যাই বলেন হাকিকত এটাই, ঠিক আছে? তো আলা হজরতকে বলা, আলা হজরতের জ্ঞান এত মহান ছিল,
মানে এক কথায় যেই মহান ব্যক্তিকে নিয়ে পুরো পৃথিবীর মাঝে আজ পিএইচডি করছে মানুষ,
সুবহানাল্লাহ,
যাকে নিয়ে রিসার্চ করছে, যাকে নিয়ে গবেষণা করছে, আমরা দুই তিন পৃষ্ঠা বা দুই চার কিতাব পড়ে আর তার ব্যাপারে কি বলতে পারি, তাই না?
হ্যাঁ, উনি ছিলেন, আমরা জানি যে নবীর ওয়ারিস যারা আছে, যারা কিয়ামত পর্যন্ত দিনের দায়িত্বকে কাঁধে নিয়ে এর মধ্যে যত ধরনের অপসংস্কৃতি, অপব্যাখ্যা ইত্যাদি ইত্যাদি খারাপই যা আছে আসবে, এগুলোকে দূর করবে,
দূর করবে।
এই দূরকারীদের মধ্যে আলা হজরত ছিল অনন্য একজন ব্যক্তি,
অন্যতম।
তিনি মুজাদ্দিদ ছিলেন, আলিম ছিলেন, হাফিজ ছিলেন, মুফতি ছিলেন, মুফাসসির ছিলেন, আল্লামা ছিলেন, এগুলো উপাধি। আর এগুলো উপাধি পাওয়ার জন্য যে জ্ঞান দরকার, সেই আলা হযরত রহমতুল্লাহ সেই সমস্ত জ্ঞানের সমষ্টি তার মধ্যে ছিল। আলা হযরত রহমতুল্লাহ তাআলাই তার পিতা ছিলেন অনেক বড় আল্লামা, তার পূর্বে তার পিতা দাদা, এভাবে তাদের ঘরানা যা আছে না,
বংশীয় ভাবে
ওলামায়ে কেরাম আলিমেদ্দিন। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি যেমন সমস্ত কিছুর সমষ্টি, এক মহাসমুদ্র,
সুবহানাল্লাহ।
আল্লাহ পাক তারও ছিলেন, তারই বংশকে সারা দুনিয়ার মুসলমানের অন্তরে বসিয়ে দিয়েছেন,
সুবহানাল্লাহ।
আলা হযরত রহমতুল্লাহ তাআলা যখন জ্ঞান অর্জন করলো, এখানে বিষয় হলো জ্ঞান অনুযায়ী আমল।
জি,
দেখুন আলা হযরত রহমতুল্লাহ তাআলা যখন বিভিন্ন জ্ঞান অর্জন করলেন, তার শিক্ষক খুবই কম ছিল, বেশিরভাগ তিনি তার পিতার কাছে কিতাবাদি স্টাডি করেছেন। তিনি যখন অল্প বয়স, মাত্র 13 বছর সামথিং এদিক সেদিক, তো এই সময়ের মধ্যে সে যখন সনদ সব কিছু কমপ্লিট করলো, পড়াশোনা কমপ্লিট করলো, তো দুধ পান করার বিষয়ে একটি ফতোয়া আসলো। তো তার বাবা তাকে ফতোয়া লেখার জন্য বললেন। উনি আলা হযরত রহমতুল্লাহ তাআলাই, ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ তাআলাই এত নিখুঁত এবং নির্ভুলভাবে ফতোয়া লিখলেন, যেটাতে মুগ্ধ হয়ে তার বাবা তাকে ইফতা বিভাগের দায়িত্ব অর্পণ করে দিলেন।
সুবহানাল্লাহ।
তো ইলম অনুযায়ী আমল,
জি,
এই যে এত বছর ধরে সে জ্ঞান অর্জন করলেন, জ্ঞান অর্জন করলেন, জ্ঞান অর্জন করলেন, সেটা কি জন্য? সেটা উম্মতে মোহাম্মদের যাতে উপকার হয়, ইবাদত বন্দেগি পরিশুদ্ধ হয় এবং নিজে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। তো সেটার সে বাহ্যিক রূপ দান করলেন ফতোয়ার মাধ্যমে, এবং সেটা নির্ভুল হলো বিধায়, জ্ঞান অনুযায়ী আমল হলো বিধায়, তার বাবা তাকে ইফতার বিভাগের দায়িত্ব দিয়ে দিলেন। আজকে আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে আমরা যারা আছি, আমি যাই না, এত কম বয়সে ফতোয়া দেওয়ার যোগ্যতা আমরা কারো শুনি নাই,
অসম্ভব।
গোসবেগ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, সে তার তো ইলমি ইবাদত রিয়াজত অফুরন্ত, তিনিও তার ইবাদত রিয়াজত করে 41 বছর বয়সে সে এই ইফতার বিষয়ে আসছে। সেই গাউসে পাকের ফয়জাতে জামানার চাহিদার প্রেক্ষাপটে আল্লাহ পাক আলা হযরতকে এত অল্প সময়ের মধ্যে ফতোয়া দেওয়ার যোগ্যতা দান করে দিয়েছেন,
সুবহানাল্লাহ।
আর চিন্তা করুন যে আলা হযরত রহমতুল্লাহ আলাইহি প্রায় 54টির উপরে অধিক বিষয় সে পাণ্ডিত্য অর্জন করেছে। এখন আমরা যদি 54টা বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে বলি, এমন এমন বিষয় আছে যেটা আমাদেরও বুঝে আসবে না, দর্শকের মাথার উপর দিয়ে চলে যাবে, শুনবে। তো কিছু বিষয় বলি, যে কোরআনুল কারিম, ইলমুল কোরআন, ইলমুল হাদিস, ইলমুল তাসবিত, ইলমুল কেরাত, তারপরে রয়েছে আপনার ইলমুল হাদিসের পর উসুলে হাদিসের বিষয়, উসুলে ফিকের বিষয়, মান্তিক, মুনাজারা, তারপরে দর্শন, তারপরে আরও অনেক বিষয় রয়েছে, এই যে জ্যোতির্বিদ্যা, হ্যাঁ, তারপরে জ্ঞান, গাণিতিক বিষয়, তারপর আরও অনেক বিষয় রয়েছে। এগুলোর উপরে আল্লাহ হযরত প্রায় 54টা বিষয়ের উপরে জ্ঞান অর্জন করেছেন। আচ্ছা, এই জ্ঞান অর্জন করার পরে সে এবার আমল, যদি আপনি কোরআনুল কারিম দেখেন, কোরআনুল কারিম জ্ঞান অর্জন করার পরে সে বলছেন যে তাসবিদ অনুযায়ী কেরাত পড়া, এটা কতটা জরুরি বলে আওয়াম তো আওয়াম, খাসদের মধ্যে আমি দেখি যে তারা তাসবিহ অনুযায়ী কোরআনুল কারীম পড়তে পারে না। ওই সময় তার রিচার্জ এরকম যে তার সময়ের মধ্যে মাত্র কয়েকজন ব্যক্তি ছিল যে সঠিকভাবে কোরআনুল কারীম যে হক পড়া সেভাবে সে পড়তে পারত। তা আলা হজরতের নিরীক্ষণ কেমন ছিল? কারণ জ্ঞান থাকলে কিন্তু আপনি এটা যাচাই করতে পারবেন, জ্ঞান না থাকলে যাচাই করতে পারবেন না। তো এইভাবে সে ইলমুল কেরাতের উপরে তাসবিহের উপর কাজ করেছেন, বান্দা তৈরি করেছেন এবং তাদেরকে, যাদেরকে আমরা খলিফা বলি, তাদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছেন, তারা কোরআনুল কারিমে খেদমত করেছেন। তো ইলম অনুযায়ী আমল এটা। তারপরে রয়েছে হাদিসে পাকের, হাদিসে পাকের বিষয়ে আমার ভাই বলল যে আদব এমন ছিল হাদিসে পাকের উপরে যে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শ দিয়েছে, আচ্ছা দর্শ দিয়ে ক্ষান্ত হননি, ওখান থেকে তৈরি করে মুদাররিস আরেক জায়গায় পাঠিয়ে দিয়েছেন, মুহাদ্দিসিন ইকরামদেরকে আরেক জায়গায় পাঠিয়ে দিয়েছেন, খেদমত করেছে। এইভাবে আলা হজরত বিভিন্নভাবে খেদমত করেছে। আচ্ছা এটা ছিল ইলমের শরীয়তের বাহ্যিক দিকগুলো রয়েছে। আলা হজরত রহমতুল্লাহ আলাইহির বাতিনি জ্ঞানেরও অফুরন্ত সাগর ছিলেন,
জ্ঞান ছিল।
আচ্ছা এই বাতিনি জ্ঞানের যদি বিষয় বলি তাহলে জ্ঞান অনুযায়ী আমল, আমরা জানি কাশফ কারামাতের মাধ্যমে অনেক কিছু যেটা আমরা বুঝি না আল্লাহ রুলিরা বুঝতে পারে ধরতে পারে, ওই জ্ঞানের বদলতে কিন্তু জাকির ভাই এটা কিন্তু আপনি যে কোরআনুল কারীম পড়তে পারতেছেন দেখে দেখে এটা তো ওইটা হাসিল হবে না,
হবে না,
বরং ওইটা হাসিল হওয়ার জন্য এটা একটা মাধ্যম হতে পারে, কিন্তু ওই জ্ঞানই আল্লাহ তাআলার বিশেষ দানকৃত।
জি,
তো ওনার বাতিনি জ্ঞান এমন ছিল, আমরা খাবারে যেমন গ্রান পাই উনি প্রত্যেকটা বস্তু সে গ্রানের মাধ্যমে সেটা অনুধাবন করতে পারতেন। এর একটি প্রমাণ হলো যে তিনি যখনই এক জায়গায় সফর হতে ছিলেন, বয়ান করতে যাচ্ছিলেন, তখন সে পালকিতে ছিলেন, যেটা আমার প্রসিদ্ধ ঘটনা জানি, পালকিতে ছিলেন, ওই পালকিতে থাকা অবস্থায় সে নবী প্রেমের ইশকে রাসূলের তার ফোয়ারা অন্তর এমন ছিল এবং তার ইলমে লাদনি বাতিনি জ্ঞানে এমন সমৃদ্ধ ছিলেন, সেটার বরকতে সে আলে বাইত আলে রাসূলের শরীরে গ্রাণ কেমন হবে সেটা আল্লাহ পাক তাকে পরিচয় দান করেছিলেন এবং সে পালকিতে বসে নবী বংশের গ্রাণ পেয়ে সে পালকি থেকে নেমে গিয়েছে। তো এই যে এটা কিন্তু আপনি আমি পাবো না, সেটা আল্লাহ হযরতকে আল্লাহ পাক বিশেষভাবে দান করেছেন।
ভালোবাসার হাদিস তো আমরাও পড়ি,
আমরাও পড়ি,
তিনিও পড়েছেন,
আমরাও পড়ি,
তিনি পাঠ করে তার উপর আমল কেমন করেছেন,
আমল কেমন করেছেন,
আমরা পাঠ করে বাস ওই পর্যন্ত কি
যে আমরা সে গ্রাম পেয়ে সেখান থেকে নেমে গেল, তারপর আমরা অনেক কাহিনী জানি সে আদব সহকারে আবার আলে রাসূলকে পালকিতে উঠিয়ে কত দূর সফর করলেন, এগুলো বিনয়ের নমুনা। কিন্তু আমি যেটা বললাম যে ইলমে বাতিনও যে অর্জন করেছেন আল্লাহ তাকে দান করেছেন সেটাও তার আমলের মধ্যে প্রকাশ পেয়েছে, জ্ঞান অনুযায়ী আমল।
আল্লাহ সুবহানাল্লাহ, চমৎকার ভাবে মনোয়ার মাদানী ভাইও তুলে ধরেছেন জ্ঞান অনুযায়ী আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার কেমন আমল ছিল। দর্শকের কিছু কল আমাদের সাথে রয়েছে, এরপর আরমান ভাইও আছেন, আরো অনেক আলোচনা আরমান ভাই আমাদেরকে শোনাবেন, করবেন, বিভিন্ন বিষয় নিয়েছেন আমাদেরকে শোনানোর জন্য। আগে দর্শকের কয়েকটা কল শুনি, এরপরে আরমান ভাই আপনার থেকে শুনবো কথা ইনশাআল্লাহ। জি, কল শুনিয়ে দিন। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ মেহসিন, আমি শুনতে চাই
সাথেই থাকুন, শোনানোর চেষ্টা করবো। পরবর্তী কল দেন।
মাথানি তেলে দেখতেছি, দেখি আমি সবসময় দেখি, আমি এটা আমি যখন বাসায় আসি আমি মাথানি তেলে সবসময় দেখি, তখন কথা বলে ভালো লাগে। আমার মেয়ে অসুস্থ, আমার মেয়ের জন্য আমি একটু আমার মেয়ের জন্য একটু সুস্থ হয়,
থাকুক সুস্থ করে দিক, আল্লাহ তাআলা শেফা দান করুক। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ রশিদুল ইসলাম, রামপুর জিমাপাড়া। আমি একটি গজল শুনতে চাই, আমার টিয়া নাই হইতা নাই কেমনে যেতাম শুনে আমার দিনে, এই বিধে গজলটি শুনে দিতে খুশি হতাম।
পরবর্তী কল দেন।
আমি মান্দা থানা নওগাঁ জেলা রাজশাহী ডিস্ট্রিক্ট থেকে, নাম মোহাম্মদ সোলেনা,
মাসের মধ্যে বেশিরভাগ সময় আরমান ভাই রাজশাহীতে থাকেন আর আসছেন ঢাকাতে বিশেষ কোনো কাজে, সাংগঠনিক কাজে, আবার দু একদিনের মধ্যে আরমান ভাই চলেও যাবে, আপনাকে আমি অনুরোধ করব সফর মাসের কাফালায় সফর করার জন্য সাপ্তাহিক সুন্নতে পারা ইস্তেমায় অংশগ্রহণ করার জন্য। আল্লাহ হজরতের জ্ঞান অনুযায়ী আমল নিয়ে আমরা কথা বলছিলাম। আল্লাহ হজরতের একটি চমৎকার হিকমতের কথা প্রায় সময় আমরা দেখি বা পড়ি আরমান ভাই, আল্লাহ হজরতের কিতাবের দুই লাইন লেখা হয় কেন, নাম দুই লাইন হয় কেন? দেখছেন হয়তো আপনিও, হ্যাঁ দুই লাইন হয় না? আমি অসংখ্য কিতাব আল্লাহ হজরতের নাম পড়েছি, দুই লাইন হয়, দুই লাইনের নাম হয়, কিতাবটার নাম দুই লাইনে ভাগ করা হয়। আল্লাহ হজরত রাহমাতুল্লাহ তাআলার এখানে চমৎকার হিকমতের কথা ওলামায়ে কেরাম বয়ান করেছেন, কোনো কিতাবের মধ্যে ওই নামকে দেখেই যেন মানুষ বুঝতে পারে কিতাবের ভিতরে কি আছে, কিতাবের ভিতরে কি আছে। আচ্ছা কাঞ্জুল ইমান, এখন অসংখ্য তর্জমার কিতাবের নাম দেওয়া আছে, অসংখ্য নাম, এর মধ্যে ইমান পাবেন না, ইমান শব্দটা পাবেন না, কিন্তু আল্লাহ হজরত রাহমাতুল্লাহ তাআলাই ইমানের খনি দিয়ে গেছেন, কাঞ্জুল ইমান, যেন মানুষ নামটা দেখে শুনেই যেন ইমানটাকে মজবুত করে নিতে পারে, কাঞ্জুল ইমান। তো এমন এমনিভাবে প্রায় কিতাব প্রত্যেক কিতাবের মধ্যে আল্লাহ হজরতের হেডলাইন যে রয়েছে, কিতাবের নাম যে রয়েছে, দুই লাইনে আছে, দুই লাইনে আছে। যে কিতাব আরবিতে আছে, আরবিতে দুই লাইন, যে কিতাব উর্দুতে আছে, উর্দুতে কিতাব দুই লাইন, ফার্সিতে আছে তাও দুই লাইনের নাম রয়েছে। যদি আরমান ভাই আরও কিছু তথ্য তুলে ধরতেন,
আল্লাহ হজরত যে বই লিখেছে তো কখনো চটি বই লিখেনি
না,
এক একটা বই লিখেছেন হাজার
ভলিউম, ভলিউম হয়েছে,
ভলিউম ভলিউম হয়েছে, এক একটা ভলিউম হয়েছে হাজার পেজের উপরে।
জি
আল্লাহ হযরত রহমাতুল্লাহ তাআলা এর যে ইলিম ছিল, যেমন মুনাওয়ার ভাই বললেন এত ইলিম ছিল, অনেকে আমাদের ইউনিভার্সিটিতে আছে, অনেকে প্রফেসর আছে, অনেক লেকচারার আছে, তো একটা বিষয়ের উপরে পণ্ডিত্য অর্জন করেছে, দুটা বিষয়ের উপরে পণ্ডিত্য অর্জন করেছে, বা তিনটা বিষয়ের উপরে পণ্ডিত্য অর্জন করেছে, কিন্তু আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইকে আল্লাহ তাআলা এমন এমন ইলিম দান করেছিলেন, এমন ইলিম দান করেছেন কি কেউ যদি ইংলিশে প্রশ্ন করত বা কোনো এমন মাসলা নিয়ে আসতো তিনি ইংলিশে প্রশ্ন উত্তর
দিতেন,
কেউ যদি ম্যাথামেটিক নিয়ে কোনো আলোচনা করতে চাইতো তো তিনি এমন উত্তর দিতেন সবাই অবাক হয়ে যেত কি একজন মৌলী সাহেব, একজন আলিম সাহেব ম্যাথামেটিক, আর আমার মনে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে কি একজন বড় প্রফেসর, ও একটা অঙ্ক সমাধান করতে পারছিল না, ও জার্মানিতে যাবে, তো একজন বলল কি বারিলিতে একজন মৌলানা আছে তার কাছে তো যাও, ঠিক আছে যেতে পারেনি, কি লোক গিয়েছ, না আমি তো ভাবছি কি জার্মানিতে চলে যাই, মৌলি সাহেব ভারতের কেউ এটা সমাধান দিতে পারছে না, ওই মৌলি সাহেব কে দিতে পারবে, উনি তো নামাজ পড়াবে, আরে একবার যাও তো আগে। শেষ পর্যন্ত যখন আলা হজরত রহমতুল্লাহ তাআলার কাছে উপস্থিত হলো, যিনি ভারতের ওই সময়কার বড় ম্যাথামেটিকের উপরে বড় পণ্ডিত ছিল, সে জার্মান যাবে সেটাকে সলভ করার জন্য পাচ্ছিল না, আলা হজরতের কাছে আসলো, বলল আচ্ছা দেখলো না কপি, কপি দেখলো না, বললো কি আছে আমাকে পড়ে শোনাও, এই প্রশ্ন আছে। আমরা জানি কি যখন অঙ্ক হয় তো কোশ্চেন থাকে, প্রশ্ন থাকে, তো প্রশ্ন শোনানো হলো, দেখলো না প্রশ্ন শোনানো হলো, আলা হযরত রহমাতুল্লাহ তাআলা পুরো অঙ্ক মুখস্থ বলে অ্যানসার বলে দিলেন। সে বলে ইয়ার আমি তো ভেবেছিলাম একজন মৌলানা হবে, ইমাম সাহেব হবে, হ্যাঁ আলিম সাহেব হবে, যেটা আমাকে সলভ করার জন্য জার্মান যেতে হচ্ছিল, তিনি চমকের মধ্যে কয়েক মিনিটের মধ্যে আমাকে এটা সমাধান দিয়ে দিল। সে এমন মুগ্ধ হলো কি আলা হযরতের একেবারে আশিক এবং সাইদাই হয়ে গেল। আলা হযরত রহমাতুল্লাহ তাআলা নিজের জীবনের মধ্যে অসংখ্য কিতাব লিখেছেন, হাজার এমনকি 1400 কিতাবের চেয়েও বেশি তিনি লিখেছেন।
আপনি যেটা বললেন না কি আলা হযরত রহমাতুল্লাহ তাআলা কোনো গল্পের বই লেখেন
না,
বাস্তব কথা এটা, আলা হযরত রহমাতুল্লাহ তাআলার কাছে কেউ এক লাইনের প্রশ্ন জিজ্ঞাসা করছে, হুজুর এইটার ব্যাপারে যদি কোনো সমাধান আপনি দিতেন, আলা হযরত রহমাতুল্লাহ তাআলা সমাধান তো দিছেনই, এই টপিকের উপরে যত প্রশ্ন আসতে পারে, ভবিষ্যতে যত কথা আসতে পারে, সব কথা এক কিতাবের মধ্যে লিখে দিতে। আচ্ছা আমাদের দেশে বা আমরা আশেপাশে দেখি কারো কাছে একটা প্রশ্ন আসলে, ফতোয়ার ব্যাপার আসলে, মাসলা মাসালের ব্যাপার আসলে, 220 পেজের একটা কিতাব লিখা দেয়, মানে লেখা হয়ে গেছে, আচ্ছা তার নামও লেখা চলে আসছে, লেখকের নামও চলে আসছে, অনেক কিছু হয়ে গেছে এখানে, লেখক গবেষক অনেক কিছু চলে আসে এখানে, আলা হযরত রহমাতুল্লাহ তাআলার ছোটোখাটো কোনো কিতাব না, আলা হযরত রহমাতুল্লাহ তাআলা যে টপিক ধরছেন ওই টপিকের যদি পাঁচটা কিতাব হয়, পাঁচ ভলিউম হয়, তারপরে ওই টপিককে আলা হযরত ক্লিয়ার একদম কমপ্লিট করে ছেড়েছেন, মানে এর মধ্যে কোনো কোনো ব্যক্তি যদি উদাহরণস্বরূপ মিথ্যার উপরে আলা হযরত যদি কিতাব লেখেন বা লিখেছেন
যদি কোনো ব্যক্তি মিথ্যার ক্ষতি জানতে চায় তবে সেখানে দশ পাঁচ পেজ না, একদম কোরআনে পাকের আয়াত, হাদিসে মোবারাকা এবং মানে যা যা হতে পারে হয়েছে মিথ্যার ব্যাপারে সব কিছু এক কিতাবের মধ্যে আল্লাহ তুলে ধরছেন। একজন সাধারণ মানুষকে অন্য কোনো কিতাব খুঁজতে হবে না মিথ্যার ব্যাপারে, মানে এমনভাবে তিনি লিখেছেন।
আল্লাহ রহমতুল্লাহ তালার কাছে ওই জামানে বড় বড় আলিম আসতো,
হুম,
তো জিজ্ঞেস করতো, হুজুর ইস মসলা কে জো কিতাব হ্যায় না ইয়ে মুঝে মিল নেই রাহা হ্যায়, ইসকা জো অথেন্টিক জো জবাব হোগা ইসকা মুঝে কিতাব নেই মিল রাহা হ্যায় ইয়া দলিল নেই মিল রাহা হ্যায়। আল্লাহ রহমতুল্লাহ তাআলা বলেন ঠিক আছে তুমি লাইব্রেরিতে চলে যাও, ফতোয়া আলমগীরিতে দেখো, ফতোয়া আলমগীরের এমন এত বাবে এত পেজের মধ্যে এটা তুমি পেয়ে যাবে। আচ্ছা যদি তুমি ওখানে দেখতেছো আর একটা বই আছে, লাইব্রেরিতে চলে যাও, তুমি ওই বইটা পাবে, ওই বইয়ের মধ্যে এত লাইনে এটা তোমার জবাব পেয়ে যাবে। আর একটা বই বলেন, আর একটাই বই বলেন, আমি তো একটা চেয়েছিলাম, ইনি পুরো
খাজানা দিয়ে দিলেন।
আল্লাহু আকবার, তো এমন তার ইলম ছিল, এমন ইলম ছিল, আলহামদুলিল্লাহ।
আলা হযরত তো আলা হযরত, যত বলবো যত শুনবো ততই শুনতেই মন চাইবে আমাদের। কেমন ছিল তার লেখনী, কেমন ছিল তার বয়ান, কেমন ছিল তার শায়রি, কেমন ছিল তার নেকির দাওয়াত, কেমন ছিল তার তরিকতের খেদমত, কেমন ছিল তার পরিবারের সাথে ভালোবাসা, কেমন ছিল তার ইশকে রসুল, কেমন ছিল তার খলিফাদের সাথে ওঠা বসা, কেমন ছিল তার মুরিদদের সাথে ভালোবাসা, কেমন ছিল তার আলে রসুলদের সাথে ভালোবাসা, কেমন ছিল প্রতিবেশীর সাথে ভালোবাসা।
আপনি পীরের কথা বললেন না, আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলে আলিম
জি,
কিন্তু নিজের পীরকে কি মহব্বত করতেন,
সুবহানাল্লাহ,
আল্লাহু আকবার, খোদার কসম। উনি যখন জানতে পারলেন কি পীরের নাতি বা ছেলে আসতেছে ফলাই স্টেশনে, উনার শাহজাদা বলেন বাবা জান আপ মুঝে ফরমা দে মেয়ে চলা যাতা হুঁ রিসিভ করনে কে লিয়ে, কা নেই মেরা পীর কা আল আ রাহা হে, আমার পীরের ছেলে আসতেছে, তো আমি এটা যাবো। তিনি কিতাবে লিখা আছে তিনি নঙ্গে পাও খালি পায়ে চলে গেলেন, আর দাঁড়িয়ে আছেন একটা ট্রেন আসলো, ওই জামানার ট্রেন
জি,
হ্যাঁ ট্রেন আসলো, তো একজন নামলো যাত্রী, তো কাহা কি ফলা খানকা সে পীর সাহেব কা কোই আল আয়া হ্যায় ক্যা, কাহা নেই, মানে পীর সাহেবের কোনো ছেলে এসেছে কি না, এভাবে দাঁড়িয়ে আছেন, এক একজন আসছে, এক একজনকে জিজ্ঞেস করছেন, জিজ্ঞেস করছেন, আসেনি, তো তিনি ফিরে চলে গেলেন বাড়িতে। তো কেউ জিজ্ঞেস করলো কে আপকো তো মুশাক্কাত উঠানি পড়ি, আপনি অনেক আপনাকে অনেক কষ্ট করতে হলো, দাঁড়িয়েছিলেন ওখানে, হাঁটে গেলেন, হাঁটে আসলেন, দাঁড়িয়েছিলেন, লিখা স্টাডি পড়া সব বাদ দিয়ে নিজের পীরের ছেলের মহব্বতে আপনি চলে গেলেন, এতক্ষণ রোদের দাঁড়িয়েছিলেন, খোদার কসম যে দাঁড়ানোটা না এত মজা আমাকে লেগেছে না, আমার পীরের আলের, হ্যাঁ পীরের সন্তানের অপেক্ষা যে দাঁড়িয়ে যে মজাটা পেয়েছি না, এমন মজা আর আমি কখনো পাইনি, এই শার্টটা আমার মনে থাকবে।
এমনই হয় না পীর আর মুরিদের মধ্যে,
আল্লাহু আকবার।
আসলে আল্লাহ তাআলার দরবারে তো শুকরিয়া আদায় করতে হয়, আল্লাহ পাক এমন দয়া করেছেন, আলহামদুলিল্লাহ। প্রথমত হচ্ছে আমরা এমন নবীর উম্মত হয়েছি যিনি ইমামুল আম্বিয়া,
আল্লাহ
আলহামদুলিল্লাহ, আমরা এমন ইমাম পেয়েছি যাকে ইমামে আজম বলা হয়,
ইমামে আজম বলা হয়,
আমরা এমন আলা হযরতকে পেয়েছি যাকে
আমার চোখ কান বন্ধ, উনি যা বলেছে, আর আমির আহলে সুন্নাত তো পুরো মানে প্রতিচ্ছবি, মানে আলা হযরত আলা উনাত, মানে যখন পীর সাহেব ইলিয়াস সত্তর কাদির দামত বরকাতুল আলিয়া যখন আল্লাহ যাতে আলোচনা করে না, তো উনার চেহারা দেখবেন আপনি, হ্যাঁ ইলিয়াস সত্তর কাদির দামত বরকাতুল আলিয়ার আপনি চেহারা দেখবেন যখন আল্লাহ যাতে কালা মানে আলোচনা করছে, ওফো মানে এমন করছেন মানে কি কত স্বাদ পাচ্ছে, উনার চেহারা দেখবেন মুস্কুরাহট কত চেহারার মধ্যে প্রতিফুল, হ্যাঁ মাশাআল্লাহ মদিনা মদিনা।
Shalala, jari thak be, be.
সময় দিব অনুরোধের কালাম, আগে আমরা সোলায়মান ভাই থেকে আরো কিছু কথা শুনি, এবার অনুরোধের কালামগুলো আপনি আমাদেরকে শোনাইন এক দুই পংক্তি করে। জ্ঞান অনুযায়ী আল্লাহ হযরতের আমলের ব্যাপারে যদি দেখি প্রত্যেকটা বিষয়, সোলায়মান ভাই তিনি তো হাদিসে পাকের মধ্যে পড়েছেন কি বা আয়াতে কারিমা পড়েছেন যে মা বাবার শানে যে আয়াতগুলো নাজিল হয়েছে, আবার মা বাবার ব্যাপারে যে আয়া হাদিসগুলো আল্লাহ রসুল বর্ণনা করেছেন, মা বাবার সামনে উহ শব্দটাও তোমরা বলিও না। তো আল্লাহ হযরত এই যে জ্ঞানটুকু অর্জন করেছেন, আমল কেমন করেছেন? তিনি ধর্মীয় কিতাব কিনতে যাবেন, প্রয়োজনীয় কিতাব কিনতে যাবেন মার্কেটে, ঘর থেকে বের হয়ে গেছেন, অর্ধেক রাস্তা চলেও গেছেন, তখন মনে পড়লাম যে কিতাব কিনতে আসলাম, আমি তো মাকে বলে আসিনি যে আমি কিতাব কিনতে যাই, আবার ফিরে আসছেন ঘরে, ঘরে এসে নিজের মাকে বললেন মা আমি আমার ধর্মীয় মানে আমার প্রয়োজনীয় কিছু কিতাব লাগবে, আমি কিতাব কিনতে যাওয়ার নিয়তে ঘর থেকে বের হয়ে গেছিলাম কিন্তু আপনাকে বলতে ভুলে গেছি, যদি অনুমতি দেন তো আমি কিতাবগুলো নিয়ে আসি। তোর মা বললে ঠিক আছে যাও কিতাবগুলো নিয়ে আসো, বার ফের গেলেন তিনি, গিয়ে কিতাবগুলো কিনে নিয়ে আসছেন। একদিকে জ্ঞান অর্জন করা, আর একদিকে সেটা অনুযায়ী আমল করা, মানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এটা না।
আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা শেরের যদি আপনি একটু দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে আল্লাহ রসুলের দরবারের আদব শিক্ষা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আবার অপর আয়াতে মুবারাকের মধ্যে বললেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন, নিজের আওয়াজকে বুলন্দ না করার ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করলেন নবীর দরবারে আদব। আমার আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলী কেমন আদব করতেন জানেন? আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলী নিজের শেরের মধ্যে লিখেছেন আল্লাহ আকবার, মানে মহাব্বত ভালোবাসা ইশক আশিক কেমন হয়, হ্যাঁ আলা হযরত
ইলম অনুযায়ী ইশক তেমনই ছিল।
আল্লাহ আকবার শেরের মধ্যে বলছেন যে মদিনার কুকুরদেরকে হ্যাঁ উদ্দেশ্য করে যে মদিনার কুকুর তোমরা কি মনে করো যে আমি আমার নবীর রোজায় আসলে চিৎকার করে কান্না করতে পারবো না? তোমাদের কি মনে হয় যে আমি আমার নবীর মহাব্বতে চিৎকার করে আওয়াজ করে আমার কান্না আসবে না? আমি তো অনেক কান্না করতে পারবো কিন্তু আমার একটাই বাস জিনিস বাধা দেয় যে আমি যদি চিৎকার করি তাহলে মদিনার যে কুকুরগুলো আছে তাদের আরামের মধ্যে ডিস্টার্ব হবে। কেমন মহাব্বত আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলীর আদব তো কেমন আদব!
আচ্ছা এই কুকুরের ব্যাপারে আলা হযরত একটা শায়র লিখেছেন, পারায়ে দিল ভি না নিকলা, পারায়ে দিল ভি না নিকলা, দিল সে তোফা মে রজা,
আল্লাহ
উন সগানে কু সে ইতনি জা প্যারি ওয়াহ ওয়াহ,
আল্লাহ
অর্থাৎ পারায়ে দিল ভি না নিকলা দিল সে তোফা মে রজা উন সগানে কু সে ইতনি জা প্যারি ওয়াহ ওয়াহ, কে রজা যে মদিনার গলিতে যে কুকুরগুলো রয়েছে তোমার দিলের টুকরাটা,
আল্লাহ
দিলের যে টুকরা আছে গোশত বটি এক টুকরা ভি না নিকলা উনকে লিয়ে, আর জান প্যারি ওয়াহ ওয়াহ তোমার জান এত প্যারা কি কুকুরকে একটা হ্যাঁ দিলের টুকরাটা দিতে পারলে না। আচ্ছা এটা কোথাকার কুকুর?
মদিনার,
মদিনার কুকুর আছে। ওয়াহ পারায়ে দিল ভি না নিকলা দিল সে তোফা মে রজা উন সগানে কু সে ইতনি জা প্যারি ওয়াহ ওয়াহ গর্জ লেতি হে গুনাহ পরহেজগারি ওয়াহ ওয়াহ। আলা হযরত কালাম যে আপনি বলছিলেন না রুখ দিন হাইয়া মেহরে সমা, ইয়ে ভি নাহি
ও ভি নাহি।
আচ্ছা যখন আলফাজ শব্দ শেষ হয়ে গেছে তখন এই শব্দটা আসে, তখন এটা শায়ের লিখতে বাধ্য হয়ে যায়, মানে দুনিয়ার সব শব্দ যখন সরকারের সনাখানির মধ্যে শেষ হয়ে যায় তখন কি লিখবে? আলফাজ তো নেই, শব্দ তো নেই, ওয়ার্ড তো নেই, আলফাবেট তো নেই, কি করতে হবে? তখন লিখছে রুখ দিন হ্যায়া মেহরে সমা ইয়ে ভি নাহি ও ভি নাহি শব জুলফে ইয়া মুশকে খুতা,
সুবহানাল্লাহ,
নাই 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 ইয়ে ভি নাহি ও ভি নাহি,
সুবহানাল্লাহ,
মানে লিখছেন বলছে না 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 এটাও না এটাও না, আমার সরকারের শান্ত অনেক ঊর্ধ্বে রয়েছে, অনেক ঊর্ধ্বে রয়েছে,
এতগুলো বলছেন না। এরপরে আল্লাহ হযরত দেখেন না কি বলেছেন না, اے رضا خود صاحب قرآن ہے مداح حضور
اللہ
پھر تجھ سے کب ممکن ہے پھر مدحت رسول اللہ جیکھنے ہمارا اللہ نیجے ہمارا نبی جی شان عظمت بیان کرے سن ارے رضا تمہیں ہمارا نبی شان کی بیان کرو جی بابے اللہ رسول صلی اللہ علیہ وسلم شان اپنی کنزل ایمان کے جدی دھرن نا کنزل ایمان ہے اعلیٰ حضرت رحمت اللہ تعالی علیہ آلدہ شدو আমার নবীজির শান যারা বলে না যে আমার রসুলের শান কোরআনে আছে কিনা হয়তো অনুষ্ঠান প্রায় সময় শেষের দিকে শুধু আচ্ছা মাশাআল্লাহ আলা হযরত রহমাতুল্লাহি তাআলা শুধু আমার নবীজির শানে এতগুলো আয়াত একত্রিত করেছেন কেউ যদি শুধু ওই আয়াতগুলো পড়ে না বাস সে শুধু আয়াত পড়তে পড়তে ক্লান্ত হবে যে আমার রসুলের শানে যে আয়াতগুলো নাজিল হয়েছে আলা হযরত এই আয়াতগুলোকে বের করে দিয়েছেন এরপরও আমার আলা হযরত বলেছেন যে এ রেজা খুদ সাহেব কুরআন হে মদ্দাহ হুজুর ফির তুজসে কব মুমকিন হে ফির মিদাহাদ রাসূলুল্লাহ কি সকল কিছু করেছেন বলেছেন বাস শেষ মুহূর্তে আমি বারবারই বলি এটা আমাদের জন্য সার্টিফিকেট এটা আমাদের জন্য পথ প্রদর্শক আমরা তো মানি আবার আলা হযরত রহমাতুল্লাহ তাআলা গ্যারান্টিও দিয়ে গিয়েছেন কি উনে জানা উনে মানা না রাখা গায়র সে কাম লিল্লাহিল হামদ মে দুনিয়া সে মুসলমান
ওহ মনোহর ভাই আলোচনা হচ্ছে হ্যাঁ ভালোই লাগছে আলা হযরত রহমাতুল্লাহি তাআলার জ্ঞানের চর্চাও হচ্ছে আমরাও শুনছি বরকত অর্জন করছি এবং আল্লাহ পাকের দয়ায় দর্শকও কিছু শোনাতে পারছি আমরা যেমন আপনার আলা হযরত রহমাতুল্লাহি তাআলা কোরআনের কথা বলছিলেন সুলাইমান মাদানী ভাই তর্জমায় কোরআন কানজুল ইমান তর্জমায় কোরআন কানজুল ইমানের একটা বৈশিষ্ট্য এটাও মনে হওয়ার ভাই আলা হযরত রহমাতুল্লাহি তাআলাই হয়তো আমারও প্রয়োজনে আমি কী করি যেখানে দরকার হয় শানে রেসালাতের উপর আয়াত দরকার কানজুল ইমানের শেষ অংশে আমি চলে যাই ওখানে পার্ট বাই পার্ট হ্যাঁ যদি শানে আউলিয়া দরকার তাও দেওয়া আছে শানে রিসালাত দেওয়া তাও দরকার আছে যদি অন্য কোনো খৌফে খোদা দেওয়া প্রয়োজন হয় ওই আয়াতের বর্ণনা সেখানে দেওয়া রয়েছে তো এই যে আলা হযরত রহমাতুল্লাহি তাআলার জ্ঞানের যে এক ভাণ্ডার এবং সেটা অতি সহজভাবে আওয়ামের কাছে তিনি রেখে গেছেন কিছু কথা আপনার থেকে শুনে এবারে জুনেদ ভাই আসবো আপনার কাছে অনুরোধের কালাম শুনতে জি হুজুর জি
দর্শক সে কিন্তু অতটা বুঝবে না তাদের জন্য এতটুকু কথা যে আজকে আমাদের স্কলার যারা আছেন বিভিন্নভাবে বক্তৃতা দিয়ে এটা বলে যে কোরআন পড়েন কোরআন সহজ এর কারণে অনেকে কিন্তু কোরআনের অনুবাদ করার দিকে আরমান ভাই ধাবিত হয়েছে পরে হ্যাঁ অনেক জায়গায় দেখি পড়ার খুব আগ্রহী আমার কাছেও চায় আপনাদের কাছে হবে চাবে ভাই একজন কোরআনের সুন্দর অনুবাদ দিন তো দর্শকদের উদ্দেশ্যে বলবো যে কানজুল ইমান এটা নামটা মুখস্থ রাখেন এবং এটা ইনশাআল্লাহুল কারীম দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করুন কানজুল ইমানকে উপস্থাপন করার জন্য অনেকে কাজ করে যাচ্ছে কিন্তু দাওয়াত ইসলামের সারা ওয়ার্ল্ডব্যাপী এটার যে কাজ করেছে সেটার কোনো তুলনা হয় না তো যদি কোরআনকে সঠিকভাবে বুঝতে চান এবং কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক তার হাবিবের শান কেমন রেখেছেন সেটা যদি বুঝতে চান তাহলে কানজুল ইমান অধ্যয়ন করা অপরিহার্য জরুরি তো এটা আমাদের করা উচিত আর আলা হযরতকে যদি পরিপূর্ণ এখন কেউ বুঝতে চায় যদি আমাদের পক্ষে সম্ভব না তো পরিপূর্ণ বুঝতে চাইলে আমির আলে সুন্নাতকে যদি বুঝে যায় তাহলে আলা হযরতকে বুঝে যায়
সুবহানাল্লাহ
এই জন্য আমির আলে সুন্নাত প্রতি শনিবারে সেই আলা হযরতের ফয়জানের ঝলক প্রতি শনিবার মাদানী মুজাকারের মধ্যে দিয়ে থাকে তো সারা পৃথিবীর মানুষ হ্যাঁ খুব গভীর মনোযোগ সহকারে দাওয়াত ইসলামকে মহব্বতকারী দেখে থাকে
রাইট
আর আমাদের মধ্যে যে বা যারা বলবে যে ভাই আপনার চারিত্রিক পরিবর্তন কীভাবে এসেছে অনেক পয়েন্ট বলার মধ্যে একটা অন্যতম পয়েন্ট এটা বলবে যে মাদানী মুজাকারা আমির আলে সুন্নাত তারবিয়াতের কারণে আমার মধ্যে তো এটা দর্শকদের জন্য বলবে এটা মনে রাখেন প্রতি শনিবারে 10টা বা 10:30টার দিকে রাতে শুরু হয়ে যায় এটা দেখা আর কানজুল ইমানকে স্টাডি করা দাওয়াত ইসলাম পরিবেশ সম্পৃক্ত আমি দুইটা কথা বলবো যে এই যত টপিকে আলোচনা হলো টপিকের মধ্যে কিন্তু টপিক চলে
আসবেই
ঠিক আছে তো আলা হযরত কেমন সত্যের মাপকাঠি কেমন আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ পাকের মনোনীত যেই দল এটার বিষয়ে আলা হযরত কাজ করে গেছেন যে আলা হযরতের লিখনির মাধ্যমে আমার সুলাইমান ভাই বলেছিল যে জ্বলে যায় কারো অন্তর তো আলা হযরতের লিখনির মাধ্যমে জ্বলে যায় এক শ্রেণীর ব্যক্তি জলে খাটে স্বর্ণ হয়ে যায়, আরেক শ্রেণীর ব্যক্তি ছাই হয়ে যায়। ঠিক আছে, তো যদি কেউ চায় যে আমার অবস্থানটা কোথায়,
জি,
এটা যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য, তাহলে প্রয়োজন আলা হজরতকে স্টাডি করা। তাহলে তার মধ্যে যদি হেদায়েতের থাকে, নূর থাকে, আল্লাহ পাক সেটাকে প্রজ্বলিত করে দিবে। আর যদি তার মধ্যে ধ্বংস থাকে, সে জাহান্নামের অতল গহ্বরে গিয়ে
থাকে, তবে সে বরবাদ হয়ে
যাবে। আলা হজরত আমাদের কাছে এমনই এক মাপকাঠি। আল্লাহ পাক শেষ নিঃশ্বাস পর্যন্ত আলা হজরতের এই ইসলামিক যে আদর্শ আমাদের কাছে তুলে ধরেছেন সঠিক, সেটা মানার তৌফিক দান করুন।
আমিন আমিন।
দেখুন, আজকে বর্তমানে বিশ্বে অনেকে জ্ঞান অর্জন করে, আলা হজরতের জ্ঞান অর্জন করেছিল,
জি,
আলা হজরতের জ্ঞান আল্লাহ পর্যন্ত তাকে পৌঁছে দিয়েছে,
সুবহানাল্লাহ,
আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার ক্ষেত্রে সহযোগিতা
করেছে।
এখনো মানুষ জ্ঞান অর্জন করে, তার সময় এরকম পণ্ডিত ছিল যারা শুধু তথাকথিত জ্ঞানই অর্জন করেছে, কিন্তু এটা তারা আল্লাহ পাককে রাজি করতে পারেন না,
কিতাব পর্যন্ত।
এমন অনেক ব্যক্তি তার দরবারে আসতো। এক ব্যক্তি আসছে, জ্যোতির্বিদ ছিল, সে এসব বলতেছে, বলেন তো আজকে তারা গণনা করে এই মাসে বৃষ্টি আছে কিনা, এই ঘটনা আমরা জানি অনেকে, বা এই নির্ধারিত সময় বৃষ্টি আছে কিনা। তো উনিও বলল, আল্লাহ হজরত বলল, নাই তো, বৃষ্টি তো নাই। কিন্তু এটা ছিল তাদের জ্ঞান অনুযায়ী আমল। কিন্তু যখনই আপনার আল্লাহ হজরত বলল যে হ্যাঁ নেই, সে ঘড়ির কাঁটাকে গিয়ে কি করলো, ঘুরাই দিল, বলে এখন কয়টা বাজে। তো বাজার কথা ছিল তো এত, কিন্তু আল্লাহ হজরত ঘুরাই দিল কই, বারোর মধ্যে বা একটা সংখ্যার মধ্যে। তো বললো যে এখন কয়টা বাজে, এত বাজে। তো বলে হ্যাঁ, এই জ্ঞান অনুযায়ী এখন তো বৃষ্টি নেই, কিন্তু আল্লাহ যদি চায় এখনই হতে পারে,
এখনই হতে পারে।
মানে ঘড়ির কাঁটা আল্লাহ হজরত যেভাবে ঘুরিয়ে দেখিয়ে দিল, তা আল্লাহ চাইলে, আল্লাহ তাআলার পুরো নিজাম, আল্লাহ চাইলে ইশারা দিলে, হুকুম দিলে মেঘ এসে বৃষ্টি বর্ষণ করতে পারে। আল্লাহ হজরতের যেমন তাওয়াক্কুল ছিল, যেমন তার ইলমে বাতিন ছিল, আল্লাহর যে বেলায়েতের পাওয়ার ছিল, সে কথা বলার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসলো। এই যে একটা বিষয় যে আল্লাহ হজরতের যেমন জ্ঞান ছিল,
জি জি জি,
পাশাপাশি এই জ্ঞান দ্বারা তার আল্লাহর প্রতি ভরসাটা বেড়েছে,
রাইট,
যেটা বর্তমান বিশ্বে যারা শুধুমাত্র জ্ঞান অর্জন করে তাদের মধ্যে এটা নেই, আল্লাহওয়ালাদের কাছে আসলে সেটা পাওয়া যায়,
রাইট।
আরেকবার যে বিষয়টা, যে আল্লাহ হজরত রহমতুল্লাহ তাআলা আলাই আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, আমার নবী জিন্দা, আমার নবী চাইলে যে কোনো জায়গায় সশরীর উপস্থিত হতে পারে। আল্লাহ পাকের মাহবুব পারবে না তো পারবে কে? তিনি তার এই রিসালাতের চর্চা কিয়ামত পর্যন্ত থাকবে, এই শরীয়ত কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবীর রাজত্ব এই দুনিয়াতে না, শুধু সমস্ত মাখলুকাতের মধ্যে,
জি,
আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। তা আল্লাহ হজরতের এই জ্ঞান ছিল, এই বিষয়ে জ্ঞান ছিল। এখন আল্লাহ হজরত প্র্যাকটিক্যাল দেখতে চায়, সুবহানাল্লাহ, হজের মৌসুমে হজে চলে গেল, বা মদিনা পাকে জিয়ারতের উদ্দেশ্যে চলে গেল, আল্লাহ হজরত আমার নবীর জাহিরে জিয়ারত, আমার নবী আমার সাথে সাক্ষাৎ দিতে পারে, এই যে জ্ঞান, এই যে ধারণা, এই যে তার একটা চিন্তাধারা, এটাকে সে এখন বাস্তবে চাচ্ছে। তো সে, আমরা জানি, কালাম পড়ছে, কালাম পড়ছে, রিয়াজত করছে, তার সাথে যারা সফর সঙ্গী ছিল তারা তাকে দেখে যে আল্লাহ হজরত খাওয়া নাই, দাওয়া নাই, আল্লাহ হজরত কালাম এই পড়ে যাচ্ছে, দাঁড়িয়ে জিয়ারত করতেছে, সালাতু সালাম, কান্নাকাটি সব চলছে, কিন্তু তারা তাদের শারীরিক খেয়ালের প্রতি নজর, কিন্তু আল্লাহ হজরতের চাহিদা তো অন্য বিষয়,
রাইট।
তো এমন করতে করতে এক পর্যায়ে তিনি যে কালাম লিখেছেন, তার বিনয়ের চূড়ান্ত নমুনা যখন পেশ করেছেন, আল্লাহ পাকের রহমতের সাগরে ঢেউ খেললো যে হাবিব, এখন আপনি আর লুকিয়ে থাকেন না, আল্লাহ হজরতকে দিদার দিয়ে ধন্য করুন,
সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। আল্লাহ হজরত সেই সময় নিজের চোখ দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করেছেন। তো এই যে আল্লাহ হজরতের যে জ্ঞান ছিল, আল্লাহ হজরত প্রত্যেকটা জ্ঞানের বহিঃপ্রকাশ আল্লাহ তাআলার দয়ায় সে প্রুফ করেছে, এবং যার কারণে সে হাদায়েকে বকশিশের মধ্যে যখন আপনি কালাম পড়বেন, মনে হয় যেমন আল্লাহ নবীর চেহারা মোবারক দেখে দেখে সে শান, সে আল্লাহ পাকের কুদরতের নজরগুলি দেখে দেখে সে কালাম লিখছে, তার প্রতিটা লেখার মধ্যে এটা। কেন? কারণ আল্লাহ হজরত বাস্তবে সেটা দেখেছে,
রাইট রাইট রাইট। তিনি জ্ঞান অনুযায়ী আমল করেছেন, বিদায় কিন্তু তাসির অন্তরে পড়ে মানুষের, তাই না? জ্ঞান অনুযায়ী আমল করেছেন,
আল্লাহ আল্লাহ
তু জিন্দা হে আল্লাহ,
চশমে
চুপ জানে ওয়ালে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জুনায়েদ ভাই, অনুরোধের কালাম দুই এক পংক্তি করে যদি শোনাতেন আমাদেরকে, দর্শক শ্রোতা খুশি হবে ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ। জি,
তোমায় শুধু সুবহানা দেখতে চাই, হৃদয়ে তোমায় সুবহানা করে সবে জিকির, আমি আল্লাহু আল্লাহু ভুলিনি ভুলব না খোদা তোমায় কবো ভুলিনি ভুলব না খোদা তোমায় কবো মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহু 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 সুকনো ফিরাইতা আরে টিয়া নাই পয়সা নাই কেনে যাইতা সোনার মদিনা কেনে যাইতা আরে টিয়া নাই পয়সা নাই কেনে যাইতা সোনার মদিনা কেনে যাইতা পাখি যদি জইতাম যাইতাম ওরে ওরে পাখি যদি জইতাম যাইতাম ওরে ওরে মদিনা থাকি যাইতাম আই ঘুরি ঘুরি মদিনা থাকি যাইতাম আই ঘুরি ঘুরি মদিনা সাই সাই মদিনা সাই সাই মদিনা আশা ফুরাইতা আরে টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আরে টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শক, আপনাদের অনুরোধের কালামগুলো আমরা শুনতেছিলাম এতক্ষণ পর্যন্ত, আর আলোচনাও শুনছি আমরা জ্ঞান অনুযায়ী আমল, অর্থাৎ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার জ্ঞান কেমন ছিল এবং তার আমল করেও তিনি দেখিয়েছেন। আমরা এতক্ষণ পর্যন্ত শুনছি আলোচনা, যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতের ব্যাপারে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাই কোরআনে পাকের তর্জমা তিনি করেছেন, আর ওই কোরআনে পাকের আয়াতে পাকের মধ্যেই আল্লাহ তাবারক ও তাআলা তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের শান ও আজমতের কথা বয়ান করেছেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহিস সালাম নিজেই নিজের আজমতের কথা বয়ান করেছেন, শান ও আজমতের কথা বয়ান করেছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার পুরো জিন্দেগিটাই তো ইশকে রসুলের উপরে অতিবাহিত হয়েছে। আলা হযরত যিনি দুনিয়ার মানুষকে ইশকে রসুল শিক্ষা দিয়েছেন, আলা হযরতের কিতাব পরে অসংখ্য বদ মাজহাব সঠিক মাজহাবে ফিরে এসেছেন, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ইশকের কথা শুনে অসংখ্য মানুষের অন্তরে ইশকে রসুল জন্ম নিয়েছে, সেই আলা হযরত যখন সেই ইশক অন্তরে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় যায়, তার আন্দাজ কেমন হয়, তার পরিস্থিতি কেমন হয়? আলা হযরতের কিতাব পরে কোনো ব্যক্তি মদিনাতে গিয়ে যদি খালি পায়ে হাঁটে, আর যার যার কথায় খালি পায়ে হাঁটে ওই ব্যক্তির অবস্থা কেমন মদিনাতে গেলে? যে ব্যক্তির কিতাব পড়ে, কালাম শুনে, কান্না করে করে মদিনায় যাওয়ার জন্য রবের দরবারে দোয়া করছে, যেই ব্যক্তির কালাম পরে আপনি কান্না করছেন, দোয়া করছেন রবের দরবারে যাওয়ার জন্য, মদিনাতে যাওয়ার জন্য, সেই ব্যক্তি যখন মদিনায় যায় ওই ব্যক্তির অবস্থা কেমন যিনি এই কালাম লিখেছেন? যার যার কালাম পরে পরে স্বপ্নে দিদার করেছে আল্লাহ রসুলের, অসংখ্য মুসলমান, অসংখ্য আশেকের রসুল আল্লাহ হজরতের কালাম শুনে শুনে আল্লাহ রসুলের দিদার করেছে স্বপ্নে, সেই কালাম লেখক যখন মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছায় তার অবস্থা কেমন? হ্যাঁ, তার ব্যাপারটা কেমন হয়ে যায় সেখানে, তাই না? অর্থাৎ আলা হজরতের কালাম শুনে শুনে অসংখ্য আশেকে রসুল আমার নবীর দিদার করেছেন, আলা হজরতের কালাম শুনে সেই আলা হজরত যখন মদিনায় পৌঁছিয়েছেন তখন সে আলা হজরতের অবস্থা কেমন হয়েছে? যখন আমি আব্দুল হক মহাদ্দেস দেহলভি রাহমাতুল্লাহি তাআলার মাজারে গিয়েছি, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, গিয়ে একটা চিন্তা করলাম, আলা হজরতের দরবারে এই ভাবনাটা আমার মাথায় এসেছিল যে এই মহান ব্যক্তিদের মাধ্যমে এই ভারতবর্ষ এত সুন্দর কিছু পেয়েছে, ইসলাম পেয়েছে। অর্থাৎ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি তাআলাকে বলা হয় এই ভারতবর্ষের জন্য, অর্থাৎ মুহাদ্দিসের শেষ আর কি, এনার মতো মুহাদ্দিস আর ভারতবর্ষে হবে না। তো এই ব্যক্তির লেখা কেমন ছিল, এই ব্যক্তির কিতাব কেমন ছিল? আবার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার দরবারে গিয়েও এই চিন্তা, যিনি আমাদের অন্তরে ইশকে রসুলের জাম পান করিয়েছেন, এই ব্যক্তি যখন মদিনাতে গেছেন তার অবস্থা কেমন ছিল, এই এই ব্যক্তি যখন মদিনায় উপস্থিত হয়েছেন তার ভালোবাসার পরিমাপ কেমন ছিল, চোখের পানির আন্দাজ কেমন ছিল, কোন আন্দাজে তিনি কান্না করেছেন, কি বলে কান্না করেছেন, কোন ভাষায় কান্না করেছেন, আর কি বুঝাতে চেয়েছেন সেখানে?
হারাম কি জমিন,
আহা,
আর কদম রাখে চলনা, আরে সর কা মৌকা হে ও জানে ওয়ালে,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলে তো আপনি কোথা থেকে টপিক নিয়ে আসলেন?
জ্ঞান তার তো এটাই,
হ্যাঁ,
তিনি মাশাআল্লাহ, তার জ্ঞান মানুষকে ইশকে রাসূল শিখায়, আর সে যখন মদিনায় যায়
আল্লাহ
তার জ্ঞান তাকে তো ওটাই শিখায় না যেটা তিনি শিখেছেন।
জি জি জি, সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বারগাহে যখন একজন আশিক উপস্থিত হয় সব কিছু উজাড় করে দেয়,
উজাড় করে,
আল্লাহু আকবার। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি হাজির হলেন, যেটা মনোরয় বলছিলেন, হ্যাঁ
জি,
কে ও সুয়ে লালাজার ফিরতে হ্যায় তেরে দিন এ বাহার ফিরতে হ্যায়, মানে কি আমি কো, আমি কি,
আমি কি,
আমি কি, আমি কি দিদার পাবো, আমি আমার যোগ্যতা কি? হ্যাঁ, যখন তিনি কালাম লিখলেন, কালাম পড়ছেন, তো সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার তিনি করতে পারলেন, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিদার দিলেন। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলে মদিনাতে আসবেন, তো তুফান শুরু হয়ে গেল, আগে তো পানির জাহাজ ছিল, তুফান শুরু হয়ে গেল, তো সবাই তো একেবারে ঘাবড়িয়ে গিয়েছে, ডুবে যাব, মারা যাব, শেষ হয়ে যাব, কি করি? কিন্তু এক জায়গায় একজন দরবেশ আল্লাহওয়ালা বসে আছে, তার কোনো ঘাবড়াট নেই, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। বলো ভাই কি হয়েছে, দেখছো সবাই ছুটাছুটি করছে, মনে মারা যাবে, জাহাজ ডুবে যাবে, আর বাড়িতে
পড়ে নিচ্ছে,
আর ইনি এখানে মানে নিশ্চিন্তে বসে আছে। হ্যাঁ, তো তিনি কালাম লিখছেন, আনে দো ইয়া ডুবো দো, আব তো তুমহারি জানিব, কিশ্তি তুমি পে ছোড়ি, লঙ্গর উঠা দিয়ে হ্যায়,
সুবহানাল্লাহ,
আনে দো, মানে আসতে দাও,
তুফান কে আসতে দাও,
মানে আমাকে, আমাদেরকে আসতে দাও মদিনা,
তাহলে
ডুবিয়ে দাও, না হলে সরকারের বারগায় ইস্তেগাসা পেশ করছেন, আনে দো ইয়া ডুবো দো, আব তো তুমহারি জানিব, কিশ্তি তুমি পে ছোড়ি,
সুবহানাল্লাহ,
লঙ্গর উঠা দিয়ে হ্যায়। তো বাস লিখা শুরু করলেন, ঝড় থেমে গেল, একেবারে নৌকা গিয়ে, জাহাজ গিয়ে একেবারে মদিনার
শহরে লেগে গেল,
শহরে গিয়ে লেগে গেল,
আলহামদুলিল্লাহ। এটাই বলছিলাম যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ইশক কেমন ছিল, কোরআন ও হাদিস পরে অধ্যয়ন করে জ্ঞান অর্জন করে ইশক তিনি মানুষকে বিতরণ করেছেন, তাই না? আলা হযরত জি
জ্ঞান অর্জন কিন্তু আপনাকে অকাট্য বিশ্বাসের দিকে
নিয়ে যায়।
হ্যাঁ, আপনার যদি অকাট্য বিশ্বাস থাকে তাহলে এটা মনে করতে আপনার সেই উপকারী জ্ঞানের মাধ্যমে হয়েছে, আল্লাহ পাকের দয়া হয়েছে। ওই ঘটনায় বা এরকম হতে পারে, আমি যেটা ই করেছি, যে তুফান, সবাই পেরেশান, তা আল্লাহ হুজুর নিশ্চিন্তে বসে আছে যে কোনো টেনশন নেই, তো সবাই বলতেছে এমন কেন? তো বলে আমি লঞ্চে যে জাহাজে যে উঠেছি সেটা দোয়া পড়েছি, আরে দোয়া পড়লে লঞ্চে ক্ষতি হবে না ডুববে না, এটা হাদিসে পাকে বর্ণিত, আল্লাহ নবীর হাদিসের উপর আমার বিশ্বাস রয়েছে ইনশাআল্লাহ কিছু হবে না,
আকীদা বিশ্বাস তাওয়াক্কুল।
তো এই যে জ্ঞান অর্জন করেছে
জি
বিশ্বাসটা সে প্র্যাকটিক্যাল আমল করছে, আল্লাহ পাক তার এই বিশ্বাস ভালোবাসা এই নবীর প্রতি ভক্তি এই বিভিন্ন কারণে আল্লাহ পাক দয়া করে সে জাহাজকে ঠিকমতো পৌঁছিয়েছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলা হয় না কি আল্লাহকে ভয় সবচাইতে তারাই করে, আল্লাহকে ভয় সবচাইতে বেশি তারাই করে যারা জ্ঞানী, তাই না? যারা জ্ঞানী তারা আল্লাহকে বেশি সবচাইতে বেশি ভয় করে। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা জ্ঞানী, আল্লাহ তাআলার দয়ায় এমন জ্ঞান অর্জন করেছেন তিনি, শুধু দিনই জ্ঞান নয় দুনিয়াবী জ্ঞানেরও ভাণ্ডার তার কাছে ছিল, দুনিয়াবী নলেজও তার কাছে ছিল। কোনো বিষয় কোনো ব্যক্তি আসলে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা ফিরিয়ে দিতেন না, অর্থাৎ যে বিষয় নিয়েই আসুক না কেন আল্লাহ হযরত তার সমাধান তার প্রশ্নের উত্তর আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা দিয়ে।
আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনের মূল নীতি
যে
কিতাবে যে লেখা হয়েছে, জীবনের মূল নীতি এনার তিনটি বিষয়ের উপরেই বলা হয়েছে। প্রথমত হচ্ছে ইলিম, এরপর হচ্ছে আমল, এর পাশে বললেন ইশকে রাসূল। তিনটা একসাথে আল্লাহ হযরত নিয়েই আলহামদুলিল্লাহ পুরো জীবনকে অতিবাহিত করেছেন, ইলিম আমল প্লাস ইশকের রাসূল। আপনি প্রত্যেকটা আলা হযরতের এই যে আমরা ঘটনাগুলো বলছি না প্রত্যেকটাতে কিন্তু আপনি তিনটাই পাবেন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার তিনটা বিষয় কিন্তু আছে, ইলিমও আছে আমলও আছে, আবার এটার মধ্যে আবার ইশকের রাসূলও পাবেন। আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা কেমন ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব যারা সাহাবাই কেরাম ছিলেন তারা দাওয়া দিলে দাওয়াত গ্রহণ করতেন, আনন্দ চিত্তে নিয়ে নিতেন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলীকে যখন কোনো গরিব দাওয়াত দিতেন দাওয়াত গ্রহণ করতেন। আচ্ছা, যদি কখনো খাবার নিজের ইচ্ছা অনুযায়ী বা স্বাদ অনুযায়ী পছন্দ অনুযায়ী না হতেন তখন আয়োজক যিনি ছিলেন তাকেও বলতেন না, বরং সন্তুষ্টি চিত্তে হাসি মুখে ফিরে আসতেন।
আল্লাহ,
গরিব ব্যক্তি দাওয়াত দিয়েছেন তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শিক্ষা গ্রহণ করেছেন, আবার আনন্দ চিত্তে নিয়েছেন, মনের বিরুদ্ধ হয়েছে এরপর এটাকে হাসি খুশি মনে মেনে নিয়েছেন,
বলেননি
বলেননি
খাবার ফিরিয়ে দেননি, খাবারের দোষ বর্ণনা
শুধু ইশকে রাসূল এটা না, আমরা যে আজকে আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আমলি প্রেক্ষাপটে আপনি প্র্যাকটিক্যালও যদি দেখেন, আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা নামাজের ব্যাপারে আসেন, হ্যাঁ ডাক্তার বলে দিয়েছেন যে আপনি আপাতত ঘরে থাকেন, যদি বাহির হন আপনার শরীরের অসুস্থতা আরও বেড়ে যাবে
যেতে পারে।
হ্যাঁ, আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা কেমন ছিলেন আগ্রহ, বলতেছেন যে সর্বপ্রথম নিজে নিজে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে যে জামাতের সময় হয়ে যাচ্ছে আমাকে মসজিদে যেতে হবে।
আল্লাহ,
ঘরের প্রতিবেশী যারা ছিল এরা দেখো অবাক যে এই অসুস্থ শরীর নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে, আল্লাহু আকবার। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে এবার খাদিমের ব্যবস্থা করলেন, এবং এইভাবে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা যতদিন সুস্থ হয় নাই ততদিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করেছে।
আল্লাহু
আকবার, ইলম অনুযায়ী আমল
জি,
এটাই আলহামদুলিল্লাহ আলা হযরত আমাদেরকে
আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা কি আপনি সুলাইমান ভাই যে ঘটনাটা বলছেন এখন তার নামাজের ব্যাপারে, তার এক মুরিদ তাকে জিজ্ঞাসা করেছিল এই পরিস্থিতিতে যে হুজুর আপনাকে তো ডাক্তার বলছেন কি আপনি বেশি নড়াচড়া করলে আপনার অসুস্থতা বেড়ে যাবে, নাম্বার এক, নাম্বার দুই শরীয়তের মাসলা মাসাইল অনুযায়ীও আপনি নিজের মতন করে ইবাদত করতে পারবেন, তারপরেও আপনি কেন এত প্রেশান হচ্ছেন মসজিদে যাওয়ার জন্য, জামাত সকার নামাজ আদায় করার জন্য, বা উঠতেই হবে আপনাকে মসজিদে যেতেই হবে আপনাকে, এত এভাবে কেন করছেন? তখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা যা উত্তর দিয়েছে না আরমান ভাই নিজের মুরিদকে, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বলেন যে আজ আলা হযরত যদি এই অসুস্থতার কারণে ঘরে বসে থাকে, ঘরে বসে নামাজ আদায় করে, শুয়ে শুয়ে নামাজ আদায় করে, একটা জমানা আসবে মানুষ আমাকে দিয়ে দলিল বানিয়ে দেবে, আমার মতন করবে মানুষ, অল্প অসুস্থতার কারণেই, অর্থাৎ সে এমন অসুস্থ তা হেঁটে মসজিদে যেতে পারে, দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে, কিন্তু তার নিজের মনকে সান্ত্বনা দিবে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার অসুস্থতার কারণে তিনি ঘরে বসে নামাজ আদায় করেছেন, নামাজ আদায় করেছেন মসজিদে যাননি, অর্থাৎ আমাকে যে তোমরা মুফতি বলো একটা জমানা একটা সময় আসবে হয়তো আমাকে কেন্দ্র করে আমার কথা বলে মানুষ এভাবে নামাজ আদায় করবে বা অলসতা করবে, এই ভয়ে আমি মসজিদে চলে যাই যেন এই বিষয়টা সামনে না আসে এবং কেউ বলতে না পারে। আলা হযরত তো আলা হযরত, সুবহানাল্লাহ, যেমনি ছিল তার ইলিম জ্ঞান তেমনি ছিল তার সেই জ্ঞান অনুযায়ী আমল তেমনি ছিল জি।
আর আজকে যে আমরা বলি যে আমির আহলে সুন্নতকে যদি কেউ স্টাডি করে তাহলে আলা হযরতকে চিনে যাবে,
চিনে যাবে।
এই অসুস্থতার বিষয়ে এসেছে আমির আহলে সুন্নতের মাদানী মুজাকারা দেখেছে, সে বলছে যে আমার আমি যেখানে থাকি এসি কখন লাগলো, মানে আমির আহলে সুন্নত ফ্যানের মধ্যে ফ্যানের বাতাসেই সে তা অতিবাহিত করেন, এসির পক্ষে না। তো উনি বাইরে ছিলেন, তো ওই সময় তার কন্ডিশন এমন ছিল, আমিরুল সুন্নতের মোবারক বৈশিষ্ট্য এটাই, তার শারীরিক অবস্থা নিয়ে সে বিজ্ঞ ডক্টর
জি
মুসলিম ডক্টরদের সাথে আলোচনা করেন, তারা শরীর কন্ডিশন অনুযায়ী বলে, সেটা নিয়ে মুফতিয়ানে কেরামদের সাথে আলোচনা করেন, তারা যেই পন্থা বলে সেইভাবে সে ইবাদত করে, শরীয়তের উপর সে এতটা আন্তরিক। তো তাকে বলা হলো যে আপনি এখন আপনার যে কন্ডিশন, আপনি নফল রোজা তো রাখতে পারবেন না, সামনে যে রমজান মাস রমজান আসতে আসে ফরজ রোজা আপনি রাখতে পারবেন না, আপনার শরীর তাহলে এই ক্ষতি হবে। তো এটা বলে দিল, বলার পরে আমির আলো সনদ বলে আমি তো নফল রোজা ঠিক আছে আমি তো ছেড়ে দিলাম, কিন্তু আমি চিন্তা করছি যে মাদানী মুজাকারা আমার জন্য মুস্তাহাব, আমি মাদানী মুজাকারা করব না কিন্তু রোজা তো ফরজ আমি রাখবই। বলে এটা আমি ডাক্তারদেরকে বলি নাই, এটা আমি নিজের মাইন্ডে সেট করে নিয়েছি, ফরজ রোজা আমি কীভাবে ছাড়বো, এত মহাব্বত রমজানের প্রতি আমির আলো সনদের যে মহাব্বত ভালোবাসা এটা দুনিয়াবাসী দেখে। তো আমির আলো সনদ এটা বললো, বলো যে আমি বলছি ঠিক আছে, ও ডক্টর বলেছিল গরমের কারণেই ক্ষতিটা বেশি হবে। আমির আলো সনদ বলে ঘরের মধ্যে এসি লাগাও, এসি লাগিয়ে দিল। আমির আলো সনদ বলেন আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ রোজা রেখেছি, কিন্তু পরিপূর্ণ রমজান মাসে একবার আমার এসি ছাড়তে হয়।
আল্লাহ,
ঠিক আছে, আমি আল্লাহ তাআলার ফরজ ইবাদত করলাম, মাদানী মুজাকারাও চলেছে, কিন্তু সে এসির বাতাসও আর তার লাগেনি। তো এই ছিল আল্লাহওয়ালাদের ইবাদতের প্রতি সব ভালোবাসা। তো যেটা আলা হজরতের ঘটনা শুনলাম, তা আলা হজরতের যে ঝলক আমির আলো সনদের মধ্যে সেটার
একটা সুন্নত তোমার শওকত জিন্দাবাদ, তোমার তরে সারা দুনিয়ায় দিন প্রচার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ থেকে দিন শরিয়তে বার এলো, তোমার দুয়ার থেকে দিন শরিয়তে বার এলো, তোমার দুয়ার থেকে দিন শরিয়তে বার, আলা হযরত জিন্দাবাদ সদরু শরিয়ত জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, পরিবর্তন করেছ তুমি নওজোয়ানদের জাহির বাতে, পরিবর্তন করেছ তুমি নওজোয়ানদের জাহির বাতে, মদিনা দিল রোশনি তোমার নুরানি চেহারার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ।
আহান আল্লাহ পাক কবুল করে নিক আজকের আলোচনা, যতটুকু শুনেছি আমরা করেছি আল্লাহ তালার দরবারে যেন কবুল হয়ে যায়, এর সৎকায় আল্লাহ তালা আমাদেরকে মাগফিরাত দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
ইমামে আহলে সুন্নত রাজা মুজদ্দিদ দীন ও মিল্লত রাজা পরওয়ানায়ে শাম-এ-রিসালত রাজা পরওয়ানায়ে শাম-এ-রিসালত রাজা।